الذي لم يتق صاحبة ولا ولد ولم يكن له كفوا أحد وخلق الخلق وأحصاهم عددا ورفع السماء بغير عمد وبسط الأرض على ماء الجمد قسم الرزق على ليس من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي جعله أسوة للناس رحمة للعالمين بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل وقال جل جلاله إن الله اصطفى لكم الدين وقال جل جلاله رضيت لكم الإسلام دينا فقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان لا يرفع من الإسلام إلا اسمه ومن القرآن إلا اسمه أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم بدا الدين غريبا سيعود كما بدا فطوبى للغرباء قيل من الغرباء يا رسول الله قال الذين يصلحون ما افسد الناس من سنتي او كما قال عليه الصلاه والسلام میرے عزیزوں میرے دوستوں میرے بھائیوں আল্লাহর তিনটা বড় এহসান আমাদের উপরে দয়া এমনি তো দয়া গুনতে গেলে গুণা শেষ করা যাবে না যেটা আল্লাহরই ঘোষণা ওয়া ইন তাউদ্দু নিহমাতাল্লাহি ফালা তুসুহা আমার নিয়ামত যদি গুনতে বসো তো বয়সও শেষ হবে একদিন আসবে দুনিয়ার বয়সও শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর নিয়ামত গুণা শেষ করা যাবে না এটাই চির সত্য এক মানুষের শরীরের ভিতরে কত নিয়ামত দেওয়া আছে যারা মানুষের শরীর সম্বন্ধে গবেষণা করে এরা জানে যে এক মানুষের শরীরের ভিতরে আল্লাহ পাক কত নিয়ামত দেওয়া আছে আর এক শরীরের নিয়ামতই অগণিত আমাদের একজন ডাক্তার আছে এখন রিটায়ার্ড হয়ে গেছে আগে সরওয়ারদির হেড ছিল ডাক্তার এসআর খান আর বাংলাদেশে মনে হয় প্রথমেই উনি হার্ট ওপেন সার্জারি উনি শুরু করছেন এর আগে ওপেন সার্জারি বাংলাদেশে ছিল না এখন বৃদ্ধ হয়ে গেছেন ধানমন্ডিতে গুলশানে থাকেন উনি বলতেন যে ডাক্তারি হিসাবে আল্লাহ মানুষের এক আঙ্গুলের ভিতরে যে কুদরত রাখছে এটা আমি এসআর খান যদি বলতে থাকি তাহলে দেখা যাবে যে জীবনের বিরাট একটা অংশ লেগা যাবে শুধু এই কুদরত বয়ান করতে যায় আসলে তো ব্যবহার করে চলছি কখনো চিন্তা করি না যে আল্লাহ এক শরীরের ভিতরে কত নিয়ামত দিয়ে রাখছেন আর বাস্তবিক এটাই সত্য চক্ষুকে কুদরত দেখায় বিদায়ী দেখে নাইলে কিন্তু চক্ষু দেখার মতো না কুদরত দেখায় তাই চক্ষু দেখে কান কুদরত শুনায় তাই শুনে জবান কুদরত বলায় তাই বলে যদি কোনো উপাদানের মাধ্যমে শুনতো আর দেখতো আর বলতো তাহলে তিনটা রোগের চিকিৎসা হয়ে যেত দুনিয়াতে অন্ধত্বের জন্য আর্টিফিশিয়াল চক্ষু হয়ে যেত, বধিরত্বের জন্য আর্টিফিশিয়াল কান লাগায় দেওয়া হতো, আর বোবাদের জন্য আর্টিফিশিয়াল বাকশক্তি লাগায় দেওয়া হতো। যদিও বিজ্ঞান উন্নতি করতে করতে মঙ্গল গ্রহে চলে গেছে, এর উপরেও চলে গেছে, কিন্তু এখনো এই তিন সমুদ্রে খোঁজা কিছু পায় নাই যেখানে কোনো উপাদান আছে যেটার মাধ্যমে সে আর্টিফিশিয়াল তৈরি করবে এবং এই তিনটা জিনিসকে দুনিয়ার থেকে বিতাড়িত করবে, এটা এখনো সম্ভব হয়ে উঠছে নাই আর মনে হয় না কেয়ামত পর্যন্ত হয়ে উঠবে। এটা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত হলো যে মেরে দোস্ত, গোনা তো শেষ করা যাবে না, কিন্তু বড় হলো তিনটা। একটা হলো যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে পয়দা করছেন, এটা এত বড় নেয়ামত যেটা চিন্তা করলে শেষ সীমানায় পৌঁছা যাবে না, কেননা হাজারো লক্ষ প্রাণী আছে দুনিয়াতে, উৎকৃষ্ট আছে আবার নিকৃষ্ট আছে, আল্লাহ যা খুশি তা বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ সদ ইচ্ছায় মানুষ বানায় দিয়েছে। এটা বহুত বড় নেয়ামত মানুষ হইতে পারে। আর দ্বিতীয় নেয়ামত হলো যে মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজ, আল্লাহ সদ ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, এর চেয়ে বড় কোনো নেয়ামত হয় না। ইসলামের চেয়ে বড় কোনো দৌলত নাই আর ইসলামের চেয়ে বড় কোনো নেয়ামত নেই। এটা তো আজকে বুঝাও কঠিন, বুঝানো কঠিন, যেদিন বুঝে আসবে ওই দিন তো বুঝে আসবে। এই জন্য কোরআনে আছে একদল ব্যক্তি চিৎকার দিবে দোযখের ভিতরে আর বলবে, হায় যদি নামদারি মুসলমানও হইতাম তাহলে আজকে পার পেয়ে যেতাম। কোরআনে সুস্পষ্ট আছে, আর এটার উপর একটা হাদিসও আছে, লম্বা সহি হাদিস আছে যে দোযখের ভিতরে কাফেররা একটা মুহূর্ত আসবে, অপরিচিত মুসলমান, নামদারি মুসলমান, যাদের শুধু নামটাই ছিল আর কিচ্ছু ছিল না, কোনো কর্ম শর্ম কিছুই ছিল না, শুধু মুসলমান নিজেকে মুসলমান বলেই পরিচয় দিত। দোযখের ভিতরে একটা সময় আর পর্ব আসবে, কাফেররা যখন এদেরকে ধিক্কার দিবে যে দুনিয়াতে তো নিজেকে মুসলমান পরিচয় দিতা, পরিচয় পত্রর ভিতরে মুসলমান লেখতা, ধর্ম কি ইসলাম, খুব লেখছ খুব বইলা বেড়াইছ, লাভটা কি হয়েছে, আমাদের সাথেই তো আছো, একই জায়গায় একই আজাব একই কাতারে একই সেক্টরে একই জায়গায় আমাদের সাথে ভোগ করতেছ, তো লাভটা কি হল, আমরা পরিচয় পত্র তো লিখি নাই পরিচয়ও দিই নাই, তো আমরাও তোমাদের সাথেই আছি, কোনো ডিফারেন্স তো হয় নাই। এই কথক কথন আল্লাহ শুনবেন আর আল্লাহর বড় লজ্জা লাগবে, গায়রত আসবে, আত্মমর্যাদা জায়গা উঠবে, তখন আল্লাহ মালা জিবরিল আলাইহিস সালামকে পাঠাবেন আর দোযখের দারোগাকে পাঠাবে যে এদেরকে নামদারি গুলাকেও বাইর করে নিয়ে আসো। যখন বাইর করে নিয়ে আসতে যাবে তো জিজ্ঞেস করবে কোথায় যাও, বলে এটা তো জানি না কিন্তু হুকুম আসছে বাইরে যাও, কিন্তু লক্ষণ ভালোই দেখা যায়, লক্ষণ ভালোই দেখা যায়। কিন্তু জিবরিল আলাইহিস সালামের হাতে যখন দড়ায় দিবে তখন তো বুঝবে লক্ষণ ভালোই, ঠিক না? জিবরিল আলাইহিস সালামের হাতে ওকেই ধরানো হবে যাকে জায়গা মতো নিয়ে যাওয়া হবে জান্নাতে, এছাড়া ধরানো হবে না। আর যখন জিবরিল আলাইহিস সালাম শুনায় দিবে যে তোমাদেরকে মুক্তি দেওয়া দেওয়া হয়েছে, জান্নাত তোমাদের জন্য রেডি হয়ে গেছে, চলো, তো তারা ভিতর থেকে চিৎকার দিয়া বলবে, হায় যদি নামদারিও হইতাম তাহলে আজকে তো বাঁচার রাস্তা ছিল, এই জন্য দ্বিতীয় আল্লাহ পাকের সবচেয়ে বড় এহসান যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। খায়ের এটাকে লম্বা করতে চাই না, আজকে তো বাজারও নাই, পরিবেশও নাই, ইসলামের কোনো কদরও নাই, কিমতও নাই, আর এটার কারণও আছে। আল্লাহ রসুল বলে দিয়া গেছেন, ইদা আদুমা তুম্মাতিয়া দুনিয়া, যখন আমার উম্মত দুনিয়াকে বড় জিনিস মনে করবে, বড় মনে করবে, দুনিয়ার গুরুত্ব, মহত্ব, বড়ত্ব যখন এদের দিলের ভিতরে আচ্ছন্ন হয়ে যাবে, দিলে জাগা নিয়ে যাবে, নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম, তখন ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, প্রয়োজনীয়তা সব কিছু দিলের থেকে কাঁচায়া বের করে দিবে আল্লাহ। যেমন আমাদের দিলের থেকে আজকে বেরিয়ে গেছে দুনিয়াকে বড় মনে করার কারণে, এটা দ্বিতীয় এহসান আল্লাহর নেয়ামত। তৃতীয় আল্লাহর নেয়ামত হলো মেরে দোস্ত, মেরে দোস্ত, মেরে দোস্ত, মেরে দোস্ত, আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহু সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত আমাদেরকে বানায় দিয়েছে। নবীরা চোখের পানি ঝড়ায়ও পায় নাই, আর আমরা ঘুমন্ত থেকেই পেয়ে গেছি, না চোখের পানি না চাওয়া, চাইও নাই, চোখের পানিও জড়াই নাই, ঘুমের ঘুরে ছিলাম, আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত বানায় দিয়েছে। এই জন্য তিনটা বড় আল্লাহর নেয়ামত। আর আল্লাহর ওয়াদা আছে, লাইন সাকার তুমলা আসি দান্না, নেয়ামতের শুক্রিয়া যখন করা হয় তো নেয়ামতকে আমরা চিরস্থায়ী করি এবং এটাকে বাড়াইতে থাকি। দুটা জিনিস হয়, নেয়ামত স্থায়ী হয়ে যায়, আর কোনোদিন তার কাছ থেকে নেয়ামত ছিনানো হয় না। আর দ্বিতীয় যেটা হয় ওটা হলো নেয়ামত আল্লাহ তার বাড়ায় দেন, কি করেন, কি করেন, বাড়ায় দেন, নেয়ামতকে বাড়ায় দেন। আবার দ্বিতীয় একটা আছে, ওয়াইন কাফারতুম, আর যদি নেয়ামতের তোমরা মূল্যায়ন না করলা তাহলে নেয়ামত ছিল কতক্ষণ পরে থাকবে না, ক্ষণস্থায়ী হয়ে যাবে, চিরস্থায়ী হবে না। ক্ষণস্থায়ী হবে, চিরস্থায়ী হবে না। আবার তোমাদেরকে শাস্তিও দিব। এই জন্য তিনটা বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তাহলে মানুষ হওয়া, মুসলমান হওয়া, আর তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া। এখন মেরে দোস্ত প্রশ্ন হলো, দিন আমাদের জন্য কতটুকু প্রয়োজন, ইসলাম আমাদের জন্য কতটুকু প্রয়োজন, যে ইসলাম আল্লাহ আমাদেরকে দিছেন, সদ ইচ্ছা আমাদেরকে ইসলাম দিছেন, এই ইসলাম আমাদের জন্য কতটুকু প্রয়োজন এটা বুঝার দরকার আছে। এটা আজকে বুঝি না বিদায়ী, মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের কোনো কদর নেই, মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানের কাছে ইসলামের কোনো কদর নেই। আর ওটারও কারণ আল্লাহ রাসূল বলে দিছে, একটু আগেই বলছি, দুনিয়াকে যখন বড় মনে করবে, দুনিয়ার গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, প্রয়োজনীয়তা যখন দিলের ভিতরে বসবে তখন ইসলামের সব কিছু দিলের থেকে বেরিয়ে যাবে। এই জন্য মেরে দোস্ত ইসলামের প্রয়োজন, দিনের প্রয়োজন আমাদের কতটুকু এটা বুঝার দরকার আছে, না বুঝলে হবে না। দিনের কতটুকু আমাদের প্রয়োজন এটা বুঝার আগে একটা জিনিস বুঝি, আমাদের জীবিত থাকতে হলে রু ছাড়া কোনো বিকল্প নেই, ঠিক না, রু ছাড়া বিকল্প নেই। রুর মাধ্যমেই মানুষ কি থাকে, জীবিত থাকে, ঠিক না, না রু বাদ দিয়ে অন্য কিছু দিয়ে জীবিত থাকা যায়, লাইফ সাপোর্ট, লাইফ সাপোর্টে থাকা যায় না, হ্যাঁ না, সত্য তো, বুঝা বুঝেছেন তো? না বুঝা, লাইফ সাপোর্টে বাঁচা যায়? রু যদি না থাকে, না, রু ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। এই শরীরকে যদি বাঁচায় রাখতে হয় তাহলে রুহের কোনো বিকল্প নেই। আর যতক্ষণ পর্যন্ত রু ভিতরে থাকবে তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকবে, ঠিক না? চক্ষু দেখবে, কান শুনবে, মুখ বলবে, হাত ধরবে, পা চলবে, ব্রেন কাজ করবে, ঠিক না? এটাই সত্য। রু যখন ভিতরে আসে অঙ্গ প্রত্যঙ্গ কি আছে? সচল আছে। আর রু থাকবে না তো অঙ্গ প্রত্যঙ্গ কি থাকবে না? সচল থাকবে না। জীবিত থাকার জন্য যেরকম রুহের কোনো বিকল্প নাই, অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকার জন্য রুহের যেরকম কোনো বিকল্প নাই, মেরে দোস্ত, মেরে দোস্ত, মেরে দোস্ত, মেরে দোস্ত, রু জীবিত থাকার জন্য দিন আর ইসলামের কোনো বিকল্প নাই। এজন্য হাদিসে কিছু লোককে মুর্দা বলছে, মুর্দা, সে জীবিত, রু তার ভিতরে আছে, রু তার ভিতরে আছে, কিন্তু তারপরেও তাদেরকে কি বলছে? মানুষ রু দ্বারা জীবিত থাকবে, শরীর সচল থাকবে, শরীর জীবিত আছে, কিন্তু সে জীবিত না। সে যদি জীবিত থাকতে হয় তাহলে দিন আর ইসলাম ছাড়া সে জীবিত থাকতে পারবে না। এটি আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চেয়েছিলেন। আল্লাযী ইয়াযকুর ওয়াল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইত। শুনো শুনো, এই জন্য খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে পুরো বুঝাইয়া দিয়েছেন আমাদেরকে। রুমিদের সাথে যখন মোকাবেলা হইতেছিল তো রুমিরা দেখতেছিল যে মুসলমানদের সামনে কোনো ভাবেই টিকতেছে না। তো রুমের সম্রাট চিন্তা করলো যে টিকার জন্য একটা পন্থা বাহির করতে হবে। সেই পন্থা কি? তার ব্রেনের ভিতরে আসলো যে 60,000 সৈন্যকে আমি ছিকলে আবদ্ধ করব, পায়ে বেড়ি লাগাব, পায়ে, আর ময়দানের ভিতরে ছেড়া দিব, সবার পায়ের বেড়ি সবার পায়ের সাথে সংযুক্ত থাকবে, যাতে হয়তো মরবে না হয় মারবে, ময়দান থেকে যেন ভাগতে না পারে, কেন ভাগার কোনো রাস্তা নাই, বেড়ি বাঁধা, হয়তো মরতে হবে নাইলে মারতে হবে। এইভাবে 60,000 সৈন্যকে সে দাঁড়া করাইছে। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন না, সামান্য সৈন্য ছিলেন তখন। তো আমির সাহেব সেনাপতি জিজ্ঞাসা করতেছিল যে খালেদ, 60,000 সামনে মোকাবেলার জন্য তোমার কয়জন লাগবে? তো খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি ছিল, আমি একা 60,000-এর জন্য যথেষ্ট। তো আমির সাহেব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন যে 60,000 আর তুমি একা, এই যোগ বিয়োগ মিলে কি করে? 60,000 আর তুমি একা? তো উনি বলতেছিল যে আপনি কি শোনেন নাই, আল্লাহর রসুল বলছে এই 60,000 পুরা মুর্দা, যদিও আপনি দেখতেছেন এরা জিন্দা, কেন এদের শরীর জিন্দা, এরা আসলে আল্লাহ আল্লাহ রসুলের কথায় মুর্দা, কেন এদের কাছে ইসলামও নাই দিনও নাই, মৃদা এরা মুর্দা। আর মৃত ব্যক্তি যত লক্ষ্য হোক, একজন জীবিত আমার মতো জীবিত একাই যথেষ্ট। রুমে ওই কিলা আছে, যে কিলা খালেদ রাদিয়াল্লাহু তাআলা কিলা বুঝেন তো, লালবাগের টিলা পর্যন্ত
কিলা দেখো
হ্যাঁ লালবাগের টিলা
দেখি
ওই সাইটটা একদম স্বাধীন হয়েছে
দেখো দেখো
রুবিরা দেখো যে আপনারা বসেছেন কিছুদিন আরাম করতে হবে বিদায় কিলার ভিতরে আবদ্ধ হয়ে গেছে দেওয়ালগুলো এখনো রাখা আছে চোখে দেখলে বুঝা যাবে কত লক্ষ সৈন্য এর ভিতরে থাকতে পারে আর একটা দেওয়াল দুইটা মানুষ কেন তিনটা মানুষ সমান উঁচা এই যে আপনাদের এইটা সমান উঁচু হবে এক চেয়ে উঁচু হবে প্রথম তালার এই যে দেওয়াল আছে না এক চেয়ে উঁচু হবে দেখতে এরকম টুপি করে যায়
এত উঁচা
তারা আবদ্ধ হয়ে ভিতরে বসে গেছে রসদ নিয়া যে ডাল চাল লয়া বয়া গেছে খামু মজফুর্তি করমু দরজা তো বন্ধই করে দিছি মুসলমান বাইরে কয়েকদিন চিল্লা পাল্লা করব তারপরে চলে যাব আম ঘরে তো আর কিছু করতে পারবো না মুসলমান অবরোধ করছে কিলা তো আমির স্যার জিজ্ঞাসা করছে খালেদ কিলার ভিতরে তো আবদ্ধ ফটকও খোলে না খোলাও যায় না আর কতদিন অবরোধ করে থাকবো তো বলছে বুদ্ধি একটা আছে যদি নেন বলে কি বুদ্ধি বলে আমাকে উঠে যদি উপরে ফিকা মারতে পারেন তাহলে আমি ফটক খুলে দিব তো বলতেছে খালেদ লক্ষ লক্ষ সৈন্য ভিতরে তুমি একা কি করে খুলবে বলে এটা আমি জানি আর সৈন্য জানবে আপনাদের এত চিন্তা করার বিষয় না মারতে পারবেন কিনা এটা বলে বলছে খালেদ এটা তো সম্ভব না যে জাইনা শুনা তোমাদেরকে তোমাকে আমি ফিকা মারবো আর মৌতের মুখে তোমাকে ঢেলা দিব এটা তো আমার পক্ষে সম্ভব না বলে তাহলে আপনার যদি সম্ভব না হয় তো আমার জন্য যেটা সম্ভব ওটি আমি করি তো শেকাঞ্জা নিয়ে আসছেন শেকাঞ্জা শেকাঞ্জা হলে এরকম থাকে ব্যাথা হ্যাঁ নৌকার কি বলে না নঙ্গর দেখছেন না নঙ্গর করে এরকম ব্যাখ্যা থাকে গ্যারাফি কয় কোনো জায়গায় এরকম ব্যাখ্যা ওটার ভিতরে রশি বাঁধছেন আর ঘুরাইতে ঘুরাইতে মারছেন দেওয়ালের উপরে ওটা আটকায় গেছে নিজে বাইতে বাইতে দেওয়ালের উপরে উঠছেন আর সবাইকে সালাম দিছেন যে সালাম আমি কিন্তু পড়লাম বা সেটার ভিতরে ঝাঁপ দিয়া পড়ছেন আর লড়তে লড়তে ফটক পর্যন্ত যায়া ফটককে খুলে দিছেন আর সবাইকে শব্দ যেটা বলছেন সেটা হলো উদখুলু সানিমিন গানিমিন তোমরা শান্তির সাথে গনিমতের মাল জমা করার জন্য ঢুকো আমি কাম পুরা করে দিছি একা স্বাধীন করছে কেন না উনি জানতেন ইসলাম আর দিন ছাড়া মানুষ জিন্দা হইল এটা জিন্দা না এটা আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো মুর্দা যদিও এই অনুভূতিটা আমাদের ভিতরে নাই দিন আর ইসলাম ছাড়া সে যত বড়ই জিন্দা হোক আর যত বড়ই সুস্থ হোক আর যত বড়ই শক্তিশালী হোক যত বড়ই পাওয়ারফুল হোক কসম খোদার সে জিন্দা না সে হইল মুর্দা 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 এটা আল্লাহ আল্লাহ রসুলের ঘোষণার থিওরি যদি তার ভিতরে দিন না থাকে আর ইসলাম না থাকে সে যত বড় সুস্থ হোক সারা দুনিয়া যদি বলে তোমার চেয়ে সুস্থ কেউ নাই আর সারা দুনিয়া যদি বলে তোমার চেয়ে শক্তিশালী কেউ নাই আর সারা দুনিয়া পর্যন্ত কেয়ামত পর্যন্ত যদি তার বয়স হয় যে তোমার চেয়ে বড় আয়ুওয়ালা কেউ নাই বলে তারপরও আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো সে মুর্দা কি এজন্য মুর্দার যেরকম কোনো দাম নাই মানব সমাজে মুর্দার কোনো দাম নাই ঠিক দিন আর ইসলাম ছাড়া মানুষের আল্লাহর সমাজেও কোনো দাম নাই আল্লাহ আল্লাহ রসুলের সমাজে কোনো কি নাই দাম নাই মুর্দার যেরকম দাম নাই দিন আর ইসলাম ছাড়া ব্যক্তি সে যত বড় সুস্থ হোক যত বড় শক্তিশালী হোক, যত বড় আয়ুওয়ালা হোক, যত বড় টাগড়া হোক, যত বড় যৌবনওয়ালা হোক, যত কিছুই তার কাছে থাকুক না কেন, আল্লাহ আল্লাহর রসুলের ঘোষণা হলো সে মুর্দা। সে কি মুর্দা? সে জিন্দা না। মুর্দার যেরকম আমাদের সমাজে কোনো দাম নাই, কসম খোদা, আর একটু ধ্যান দিয়ে শুনতে হবে, নাহলে বুঝে আসবে না কথা, বড় সূক্ষ্ম। আজকে বুঝের অভাব, শিক্ষার অভাব না, কোনো জিনিসের অভাব আল্লাহ আমাদের কাছে রাখেন নাই। এই বর্তমান যুগে আল্লাহ কোনো জিনিসের অভাব মুসলমানকে রাখেন নাই, মুসলমানদের কাছে সব কিছু আছে, কোনো জিনিসের অভাব নাই, কিন্তু মুসলমানদের শুধু বুঝের অভাব আছে। এই জন্য ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে আসবে। যেরকম আমাদের সমাজে মুর্দার কোনো দাম নাই, কসম খোদার আল্লাহ আল্লাহর রসুলের কাছে দীন আর ইসলাম ছাড়া ব্যক্তির কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। একটা কুকুরের দাম আছে, কিন্তু আল্লাহ পাক ওই ব্যক্তির কোনো দাম রাখেন না যার কাছে ইসলাম আর দীন নাই। কুকুরের দাম রাখছে আল্লাহ পাক, কুকুরের দাম আছে, প্রাণীর দাম আছে, কিন্তু আল্লাহ ওই ব্যক্তির দাম রাখেন না যার কাছে ইসলাম নাই, যার কাছে দীন নাই। দীনই ইসলাম, ইসলামই দীন। ইন্নাল দীন ইন্দাল্লাহ আল ইসলাম, দীনই ইসলাম, ইসলামই দীন। দীন যার কাছে নাই, ও যত বড় শক্তিশালী হোক, আবারও ঘুরে বলতেছি, ও জিন্দা হইলেও মুর্দা, ওর কাছে কোনো কি নাই, ওর কাছে ও মুর্দা। যদিও মানুষ দেখে ও চলতেছে, যদিও মানুষ দেখে ও রাস্তা ফাটায় ফেলতেছে, ওর দাপটে রাস্তা ফাটে, যদিও মানুষ দেখতেছে ওর দাপটে এলাকা কাঁপে, যদিও মানুষ দেখতেছে ওর ইশারায় সব কিছু ঘুরে, যদিও মানুষ যত কিছু দেখুক, কিন্তু কসম খোদার যদি দিন না থাকে তার কাছে, সে আল্লাহ আল্লাহ রসুলের কাছে মুর্দা, সে জিন্দা না। এটি আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চাইছে, যে দিন ছাড়া তোমার জিন্দগি মুর্দার জিন্দগি, মুর্দার জীবন যেরকম তোমার জীবনও এরকম। আর দ্বিতীয় হলো, শুনে রাখো, মুর্দার যেরকম তোমার সমাজে কোনো দাম নাই, মৃত ব্যক্তির যেরকম তোমরা কোনো দাম দাও না, তোমাদের সমাজে কোনো দাম রাখে না, তোমাদের সমাজে যেরকম কিছুদিন পরে ফুলবে, ফাটবে, পচবে, গন্ধ ছড়াবে, এটি তোমরা ভাবো, বিদায় অতি তাড়াতাড়ি তাকে মাটির নিচে দাফন করো, আল্লাহ আল্লাহ রসুলের সমাজ ও দিন ছাড়া ওই ব্যক্তির কোনো দাম নাই, কোনো পরিচয় নাই, কোনো ভ্যালু নাই, কোনো আল্লাহর কাছে তার কোনো দাম নাই, কোনো পরিচিতি নাই, কোনো পরিচয় নাই, কোনো মূল্য নাই, কোনো স্থান নাই, কোনো কিছু নাই। যত বড়ই হোক আধিপত্য, তো যত বড়ই থাকুক, এই জন্য আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে বুঝাইতে চাইছে, কোরআনে কাহিনী দিয়া ভরা, কিসা দিয়া ভরা। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, 500 আয়াত শুধু হইলো হুকুম আর আহকামের, কত? 6666 আয়াতের ভিতরে 500 আয়াত হলো হুকুম আর আহকামের, 6166 আয়াতেই বিভিন্ন জাতির কাহিনী আল্লাহ তুলে ধরছেন আমাদের সামনে, শুধু এই উম্মতকে বুঝানোর জন্য, আর কিচ্ছু না। এই উম্মতের আকলকে, এই উম্মতকে বুঝানোর জন্য, এই উম্মতের বিবেককে প্রস্ফুটিত করার জন্য, এই উম্মতের বিবেককে ছাকানোর জন্য, এই উম্মতের বিবেককে আলোকিত করার জন্য, এই উম্মতের বিবেককে কাজে লাগানোর জন্য, কেননা মেরে দোস্ত, আল্লাহ ওই এহসান এই উম্মতের জন্য করে ফেলছেন, ওই এহসান করে ফেলছেন এই উম্মতের উপরে, যেই এহসান আল্লাহ 16 লক্ষ উম্মতের উপরে করেন নাই, ওই এহসান আল্লাহ এই উম্মতের উপরে করে ফেলছেন। আল্লাহ ফাইসা গেছেন এহসান করা, এখন আল্লাহরই বাঁচাইতে হবে এই উম্মতকে। এই উম্মতের উপর আল্লাহ ইহসান করে ফেলছেন যে শেষ নবীর উম্মত এদেরকে বানায়া দিয়েছেন। কি করছেন? শেষ নবীর উম্মতকে বানায়া দিয়েছেন, উম্মতের ভিতরে অন্তর্ভুক্ত করে ফেলছেন, আর নবীর সাথে ওয়াদা করে ফেলছেন। কি ওয়াদা করছে? আপনাকে আমি লজ্জিত করব না, আপনাকে আমি লজ্জিত করব না। হায় বিবেক নাই দেখা আমাদের, আসলে আমরা বিবেকের অন্ধ। রাগ হবেন না, আমার কাছে শব্দ নাই, তাহলে আরো কঠিন শব্দ আমি বলতাম। আমরা বিবেকের অন্ধ, 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 অন্ধ। শুধু অন্ধ না, আমরা বিবেকের মাতাল পাগল না, আমরা বিবেকের মাতাল। যেরকম নিশাওয়ালা নিশা করে মাতাল হয়ে যায়, আমরা বিবেকের মাতাল। কোরআন শরীফে 30 পারা একটা সূরা আছে, অদ্দোহা। ওটার ভিতরে শুরুতে 3 নম্বর আয়াত আছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইমাম সাহেবরা সপ্তাহের ভিতরে কয়েকবার পড়ে এটা, অদ্দোহা। ওয়াল্লাইলি ইযা সাজা ওয়ামা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা। ওটার ভিতরে আরেকটা আয়াত আছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার প্রভু আপনাকে এতটুকু দিবে যে আপনাকে রাজি কইরা ছাড়বে। এটা হলো আয়াতের তরজমা। এই আয়াত জিব্রিল পড়া শেষ করতে পারে নাই। আল্লাহ নবী হাত তুলে বলতেছে, ইয়া আল্লাহ, লা আরদা হাত্তা ইয়াকুন ওয়াহিদান মিন উম্মতি বিল্লাহ। আমি ওই পর্যন্ত রাজি হব না, তোমার জাতের কসম, একজন উম্মত যদি আমার জাহান্নামের ভিতরে থাকে তো আমি তোমার উপরে রাজি হব না। খালি সুবহানাল্লাহ আসতে পারলেন। হ্যাঁ, এলেগেই বলছি আমরা বিবেকের আন্ধা, বিবেকের মাতাল, বিবেকের অন্ধ। আমরা বিবেকের অন্ধ, আমরা বিবেকের মাতাল। আল্লাহ বলতেছে আপনাকে দিব, আমি রাজি করে ছাড়ব, কিন্তু নবী আখেরাতের কোন বস্তু চান নাই যে আমার জান্নাত এত বড় করে দিতে হবে। আহলে বাইতকে চান নাই, চাইতেছেন কি? আমার একজন উন্নত জাহান্নামে থাকলে ওই পর্যন্ত আমি রাজি হব না। জিব্রিলকে স্টপ করে দিছে, জিব্রিল আয়াত শেষ করছে, শেষ করার সাথে সাথে হাত উঠে দিছে, ইয়া জিব্রিল, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ওয়াল্লাহি লা আরদা, তোমার জাতের কসম আমি রাজি হব না। ওই পর্যন্ত আমার একজন উন্নত যদি জাহান্নামে থাকে আমি রাজি হব না। উম্মতের জন্য এতটুকু, কিন্তু উম্মত আজকে ওই নবীর উম্মত হইয়া লিখিত বললাম যে আল্লাহ ফাঁসায় গেছেন, নবীও ফাঁসায় দিছেন আল্লাহকে। আল্লাহ বলে ফেলছে, লা ইউখজি কাফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। তো আয়াত নাজিল করে দিছেন, নাজিলের পরে চাইও বলে দিছেন, একজন উম্মত না জান্নাত জাহান্নামে থাকলেও আমাকে আপনি রাজি করতে পারবেন না, আমি বেকা হয়ে বয়ে থাকব। আর ওয়াদা তো করছি আপনাকে রাজি করে ছাড়ব। হ্যাঁ, ওই উম্মত। এই জন্যই বলতেছিলাম মেরে দোস্ত, দিন কেন প্রয়োজন, ইসলাম কেন আমাদের জন্য প্রয়োজন, দিন ছাড়া বাঁচার, জীবিত থাকার দিন যার ভিতরে নাই সে জীবিত না। আল্লাহ আল্লাহ রসুলের সমাজে সে জীবিত না, উপরের জগতে সে জীবিত না, আখেরাতের জগতে সে জীবিতদের অন্তর্ভুক্ত না, সে মুর্দা। আর মুর্দা যেরকম সমাজে কোনো দাম নাই, দিনহীন জিন্দেগি কসম খোদার আল্লাহর কাছে কোনো দাম নাই। কুকুরের দাম আছে কিন্তু তার দাম নাই। কোরআন উঠা না সাবে পাপের কুত্তার কথা কোরআনে আছে, কুত্তাকে আল্লাহ দাম দিছে, কত দাম, কত দাম দিছে কুত্তাকে? কোরআনের অংশ বানাইছে, কোরআনের অংশ। কালবুট বললে তিরিশ নেকি পাইতে বাধ্য, ফেরেশতা লেখতেও বাধ্য। কালগুন আরবিতে কুকুরে বলে কালগুন, হ্যাঁ। আর কেলাব হইল কুকুরের বহু বচন, কালগুন কুত্তা বলে। কোরআনের অংশ লোহে মাহফুজে লিপিবদ্ধ, আল্লাহর কুদরতি জবান দ্বারা উচ্চারিত। কোন হাফেজ না পড়বে তো পুরো হাফেজ হবে না, তেলাওয়াত না করবে খতম পুরো হবে না। কুত্তা, আবার এই কুত্তা জান্নাতেও যাবে, বুঝাবে বুঝাবে। আর সাহাবে কাফের কুকুর জান্নাতে যাবে, বুঝাবে ওই জান্নাতে জান্নাতে যেই প্রাণীগুলা জান্নাতে যাবে, আর ভিতরে আসাবে কাফের কুত্তো হইলো জান্নাতি। আপনারা তো দেখেন নাই, আমি গত দুই বছর আগে দেখে আসি, জর্ডানে আছে, জর্ডানে আসাবে কাহাবের গুহা আছে, কুকুরের কবর আলাদা রাখা আছে, লেখাই আছে কুকুরের কবর, সাতজনের কবর আলাদা রাখা আছে। সে জান্নাতে যাবে, সে এদের সাথে মিছিল দিনদারদের, ওই জামানায় সাতজনই দিনদার ছিল, এদের সঙ্গ নিছিল। আর কুকুরের স্বভাব হলো মানুষ দেখলে কি করে কি করে, আরে মানুষ দেখলে চিল্লায় বেটা, মানুষ দেখলে কি করে, অপরিচিত হলে কি করে চিল্লায়। তো কুকুরও এদের সাথে নিছিল, এরা পলায় যেতে ছিল, তারা মনে মনে ভাবতেছিল তুই আমাদের সঙ্গে নিলি কেন, বিপদে তো পালাবি। আবার কুকুরে আরেকটা স্বভাব আছে, জাতি ভাই দেখলে খুব চিল্লা চিল্লি শুরু করে, ঠিক না? জাতি ভাই দেখলে এক মহল্লাটা আরেক মহল্লায় দেখলে কি করে, হ্যাঁ, কেয়ামত বানায় দেয় না, হ্যাঁ। এটা হলো কুত্তার স্বভাব। তারা সাতজন ভাবতেছিল তুই যে আমি বললো গেল ইলি, বিপদ তো দুটো হইব, মানুষ দেখলো চিল্লাবি আর জাতি ভাই দেখলো চিল্লাবি, আমরা তো পলায় যেতেছি ধরা পড়ে যাবো। তো কুকুর পিউর বাসায় বলতেছিল তাদের বাসায় যে আমি এই জন্যই তোমাদের সাথে চলছি, আমার জাতি ভাইয়ের সাথে যদি সাক্ষাৎ হয় তো আগেই ওরে আমি ইশারায় স্টপ করায় দিব, ও যেন চিল্লায় না, তোমরা যেন বিপদে না পড়ো। তো কুকুরের এই কর্ম আল্লাহর পছন্দ হয়েছিল, প্রথম কাজ কর্ম আমি এটা, জাতি ভাই দেখলে ওরে আগে কোডওয়ার্ড করে দিব যাতে ওরা চুপ হয়ে যায়, কি হয়ে যায়, চুপ হয়ে যায়। আর দ্বিতীয়, তোমরা যেখানে যে আশ্রয় নিবা ওইখানে তোমরা ক্লান্ত থাকবা, ঘুমায় যাবা, তোমাদেরকে পাহারা কে দিবে, হ্যাঁ আমি নিজে তোমাদের পাহারা দিব, এই জন্য তোমাদের সাথে চলছি, তোমাদের কোনো বিপদ হবে না আমার দ্বারা। তা আল্লাহ ওর কর্মকে ভালো লাগছে, বিদায় কোরআনের অংশ হয়েছে আর জান্নাতেও যাবে। তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, মেরে দোস্ত, এই কুকুরেরও দাম আল্লাহর কাছে আছে, কিন্তু দিন যেই জিন্দেগিতে নাই ওই দিন কসম খোদার মুর্দা, ওই মানুষই মুর্দা, দিল মুর্দা না, মানুষ মুর্দা। চাই যত সুস্থ, যত শক্তিশালী, যত সুঠাম আর যত বড় আয়ু হোক না কেন, আল্লাহ আল্লাহ রসুলের ঘোষণা ও মুর্দা। যেরকম মুর্দা সমাজে কোনো দাম নাই, আল্লাহ আল্লাহ রসুলের সমাজে ওই ব্যক্তির কোনো দাম নাই। এই জন্য কোরআন ঘুরা দিছে কাহিনী দিয়া, পুরো কোরআন বড়া কাহিনী দিয়া, কখনো উপদেশ কখনো দৃষ্টান্ত নিয়ে আসছে, নবীর ঘরের দৃষ্টান্ত নিয়ে আসছে, নবীর ঘরের নবীর সন্তানের দৃষ্টান্ত। দিন নাই মুর্দা, মুর্দার যেরকম দাম নাই, নবীর সন্তান আল্লাহর কাছে দাম নাই, আছে দাম, হ্যাঁ হ্যাঁ। নূহ আলাইহিস সালামের ছেলে কোনো দাম নাই, মুর্দার দাম নাই তোমাদের কাছে, আমাদের কাছেও দিন ছাড়া কোনো দাম নাই, কোনো পরিচয় নেই, পরিচয় আল্লাহ কোরআনে মুছাইয়া দিছে। নবী বলতেছে আহলি, ইন্নাহু মিন আহলি, এটা আমার বংশ, আমার আমার সন্তান, আমার অংশ। আল্লাহ বলতেছে লাইসা মিন আহলি, আপনার না, পরিচয় নেই, কোনো পরিচয় নেই, আপনি পরিচয় দিবেন না, পরিচয় আমাদের কাছে চলে না, কোনো পরিচয় নেই, পরিচয় শেষ। আবার কখনো স্ত্রী নিয়ে আসছে, যারাবাল্লাহু মাসালা ইমরাতান ওয়া ইমরাতাল, কখনো স্ত্রী নিয়ে আসছে, ওটা কোরআনে দেখাইছে, কোনো পরিচয় নেই, দিন নাই, মুর্দা, মুর্দার কোনো দাম নাই, বিদায় আরো আমাদের কাছে কোনো দাম নাই, দিন আছে, জিন্দা, জিন্দার দাম আছে, এর আমাদের কাছে দাম আছে, আসিয়ার দাম আছে, আসিয়ার ভিতরে দিন আছে, আসিয়া জিন্দা, জিন্দার দাম আছে, আসিয়ারও দাম আমাদের কাছে কি আছে, আসিয়ারও দাম আছে আমাদের কাছে, আসিয়ার দাম বহুত দাম, কুরআন নিজে বলতেছে, আল্লাহ বলতেছে ফেরাউন থেকে মুক্তি দিব, জান্নাত বানায় দিলাম, এই যে জান্নাত তোমার সামনে, টানতে টানতে জান্নাত আনতে আনতে সামনে দাঁড়া করায় দিছে, এই যে আসিয়া জান্নাত দেখ, চোখে দেখায় দিতেছে আঙ্গুল দিয়া, আসিয়া জান্নাত দেখতেছে আর খুশিতে আটখানা হইতেছে, আর ফেরাউনের শাস্তিকে ভুলে যাইতেছে, আর জান্নাতের শোকে পাগল হয়ে গেছে যে জান্নাতে কখন ঢুকবো, কিন্তু মন আনচান করতেছে যে জান্নাতে তো যাবো ঠিক আছে, কিন্তু আমাদের জান্নাতের সঙ্গী হবে কে, আমি একা একা জান্নাতে কি করে থাকবো, আমার সঙ্গী ফেরাউন তো জান্নাতে আমার সাথে যাবে না, তো আল্লাহ বলে জান্নাতের সঙ্গী এরকম দিব যার উপরে কোনো ব্যক্তিত্ব নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের সঙ্গী, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আসিয়ার জান্নাতের বিবি, মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের বিবি হলো আসিয়া, কি আসিয়া বিবি, বিবি বিবি বিবি, স্বামী মাত্র দুনিয়াতে আসছে আসবে, এর আগে তিন বিবিকে দুনিয়াতে পাঠায় দিছে, যাও স্বামীর স্বাগত জানাও, এই জন্য কিতাবে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নেয় ওই দিন এই তিন মহিলাকে জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পাঠিয়ে দিয়েছেন, যাও ঘরে যাও, মারিয়াম আলাইহিস সালামকে, আসিয়াকে আর মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, এই তিনজনকে আল্লাহ জান্নাতের দিকে নিয়ে আসছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই ঘরে পাঠিয়ে দিয়েছেন যে রাতে জন্ম নিয়েছে, নিয়ে আসছে, স্বামীর আগমন, যাও স্বাগত জানাও, জান্নাত থেকে চলে আসো, মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, যেটা বলতেছিলাম এগুলো আল্লাহ দৃষ্টান্ত দিছেন, কোরআন বইরা দিছেন, কোরআন বইরা, দাম নাই কোনো, দিন আছে তো দাম আছে, দিন নাই দাম নাই, চাচার কাছে দিন নাই তো দাম নাই, যদিও চাচা জান দিয়া দিতেছেন, কি চাচা কি করতেছেন, জান চাচা কি করতেছেন, জান দিতেছেন, জান চার বছর পাতা চাবাইতেছেন বাতি ইখতিয়ার সাথে, চার বছর পাতা চাবাইছে, পাতা বাতিজার সঙ্গ দিতে যায় চার বছর পাতা চাবাইছে, চার বছর, কয় বছর, সবে আবু তালেবে চার বছর পাতা চাবাইছে, অবরোধের জীবন কাটাইছে চার বছর বাতিজার সাথে, কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নাই, মোট কথা আমি বুঝাইতে এটি চাইতেছি মেরে দোস্ত, যে আজকে বুঝতেছি না দিন কি জিনিস, আমরা ভাবতেছি দিন আমাদের না থাকলেও চলে যাবে, আমরা তো জীবিত আছি, আমরা তো সুস্থ আছি, আমাদের কাছে তো শক্তি আছে, আমাদের কাছে তো আধিপত্য আছে, আমাদের কাছে তো ধন দৌলত আছে, আমাদের কাছে তো সম্পদ আছে, আমাদের কাছে তো দাপট আছে, আমাদের কাছে তো এইটা আছে সেইটা আছে, এই আছে সেই আছে, এই করি সেই করি, আপনি করতে পারেন সত্য, কিন্তু আপনি আর আমি যে মুর্দার খাতায় যদি দিন না থাকে তাহলে আপনি আর আমি মুর্দা, জিন্দা না, জিন্দা না, জিন্দা না, জিন্দা হওয়ার জন্য একমাত্র যেরকম রু ছাড়া জীবিত থাকা যায় না, দিন ছাড়া আল্লাহ আল্লাহ রসুলের কাছে জিন্দা হওয়া যায় না, আল্লাহ আল্লাহ রসুলের কাছে দিনদা হইতে হইলে দিন লাগবে, তার কোনো বিকল্প নাই, এই জন্য দিনের প্রয়োজন, এই জন্য দিনের কি, এই জন্য দিনের প্রয়োজন, মুর্দাকে যেরকম সিধা নিয়া কবরে ডালে, আর আল্লাহর ওয়াদা মুর্দাকে সিধা নিয়া জাহান্নামে ডাকলো, এই জন্য কোরআনে দুইটা আয়াত আছে, একটা আয়াত হলো ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, যাদের কাছে দিন নাই এদেরকে কোনো মাপতুলের দরকার নাই। মাপতুলের মাপতুল বোঝেন কি? দাড়ি পাল্লার কোন দরকার নাই। মুর্দার জন্য যেরকম কোন বিকল্প চিন্তা করা হয় না, হয়তো হইল দুই এক ঘন্টার লেগা, দুই এক দিনের লেগা, ঠিক না? বার্ডেন চিন্তা করা হয়, ঠিক না? মুর্দার লেগা দুই এক দিন বার্ডেন চিন্তা করা হয় না। বার্ডেন চিনেন? আরে কি চিনেন? বার্ডেন চিনেন? বার্ডেন হাসপাতাল দুই এক দিন লেগে কি চিন্তা করা হয়? হিমাগারে রাখবো, ঠিক না? ছেলে আইলে বাস্তব মুর্দার জন্য চিন্তাই হইল, আরে তাড়াতাড়ি কবরের মধ্যে ঢুকাও, ঠিক না? হ্যাঁ, দু এক দিনের লেগে চিন্তা করছে বার্ডেনে রাখবো কি লেগা হিমাগারে, ঠিক না? কেন? এটা কি আসল চিন্তা? আসল চিন্তা কি? তাড়াতাড়ি কবর। তদ্রুপ আল্লাহ বলে যে তোমরা যেরকম মুর্দার জন্য একটাই তোমাদের চিন্তা, তাড়াতাড়ি কবরে ঢুকাও, দুই চার ঘন্টার জন্য বার্ডেনে নিয়ে রাখো, রাখতে পারো তোমরা। আমাদের কাছে দিনবিহীন জিন্দেগি, দিনবিহীন মানুষ, দিনবিহীন ব্যক্তিত্ব, এর জন্য আমাদেরও চিন্তা, দাড়ি পাল্লার প্রয়োজন নাই, সিধা জাহান্নামে নিয়ে ডালো। শুনো, আমাদের কাছে একটা চিন্তা, যারা হলো যার ভিতরে দিন নাই, যার ভিতরে দিন নাই, যার ভিতরে ইসলাম নাই, যার ভিতরে দিন নাই, পরে চিরদিনের জন্য জাহান্নামে ঢুকামু। কেন? ও সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় দুর্গন্ধ, এই জন্য তাড়াতাড়ি জাহান্নামে একে ঢুকাও, একে দাঁড়া করায় রাখানো যাবে না, এর চেয়ে দুর্গন্ধ আর কিছু নাই। এই জন্য দিন প্রয়োজন। বুঝে দেখি পারলাম? বুঝে আসলো আপনাদের? হ্যাঁ, আসছে বুঝে? হ্যাঁ, দিন ছাড়া মেরে দোস্ত আমরা জিন্দা না। জিন্দা থাকার কোন বিকল্প রাস্তা নাই। রু ছাড়া যেরকম জীবিত থাকা যায় না, এটা তো শরীর। কিন্তু মেরে দোস্ত আমি যদি জীবিত থাকতে চাই, জীবিত, এই জন্য মুসলমানের মৌত নাই। মুসলমানের মৌত নাই। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, ওলামারা কিতাবে লেখছে এন্তেকাল কি? এন্তে হাদিসে লেখছে কি? এন্তেকাল। এন্তেকাল বুঝেন? আমরা কই না এন্তেকাল করছে, এটা কিন্তু আমাদের বাংলা শব্দ না, এটা কিন্তু আরবি শব্দ। এন্তেকাল মানে হলো স্থানান্তর হওয়া। কি হওয়া? স্থানান্তর হওয়া। এন্তেকাল মানে স্থানান্তর হওয়া, জায়গা পরিবর্তন করা। রুহের জগতে ছিল, এন্তেকাল করছে, মারপেটে আসছে, মারপেটে ছিল, এন্তেকাল করছে, দুনিয়ার পেটে আসছে, দুনিয়ার পেটে ছিল, এন্তেকাল করছে, আখেরাতের পেটে যেয়ে ঢুকছে। এই জন্য মুসলমানের মৌত নাই। মুসলমানের কি নাই? মুসলমানের কি নাই? মৌত নাই। মুসলমান মরে না, এন্তেকাল হয়। এন্তেকাল মুসলমান মরে না, সে তো জায়গা পরিবর্তন করছে। এক জগতে ছিল যার প্রশস্ততা তারই জানা ছিল, আর কারো জানা ছিল না। রুহের জগতের প্রশস্ততা কতটুকু, ওটা আল্লাহর এলেমে আছে, কারো এলেমে নেই। কোনো হুজুর দ্বারা বলতে পারবো না যে রুহের জগৎ এত প্রশস্ত ছিল, নাই কিতাবে। ওটা আল্লাহর এলেমে আছে, কারণ রু একদিনে বানাইছে। কি আজকাল কয় না, তোর পোলাপন বড় টেকনা, ঠিক না? আজকালকার পোলাপন কি টেকনা? না তো অনেকে জবাব দেয় রু পুরা পুরান হয়ে গেছে, তো এর লিগে টেকনা হয়ে গেছে। কেননা রুর বয়স তো অনেক। রুহের জগৎ কোন কত প্রশস্ত ছিল কেউ জানা নাই। ওইখান থেকে এন্তেকাল হইয়া ছোট একটা জগতে আসছে, মার পেটে, হাত ছড়ানো যায় না, পাও মেলানো যায় না, সংকীর্ণ, বিলকুল বসে আছে দশ মাস, ওই অবস্থায় আল্লাহ আবার ইন্তেকাল করছেন, বিশাল এক জগতে নিয়ে আসছেন যেটা দুনিয়া চক্ষু বুলাইলে শেষ পর্যন্ত দেখা যায় না, চলতে গেলেও শেষ পর্যন্ত জীবনে যে শেষ মাথায় পৌঁছা যায় না, এক বিশাল জগতে পাঠাইয়া দিছেন। আবার এইখান থেকে যখন ইন্তেকাল হবে তো আখেরাতের একটা জগতে আল্লাহ আমাদেরকে পাঠাবে, যেই জগতে শান্তির সবচেয়ে ছোট প্লট, শান্তির সবচেয়ে ছোট প্লট কত বড় জানেন? কত বড়? আড়াই কাঠা, দেড় কাঠা, দুই কাঠা, পাঁচ কাঠা? না না, এই দুনিয়ার সব 10 গুণ বড়, 10 গুণ। সবচেয়ে ছোট প্লট কত? এই দুনিয়ার জল আর স্থল মিলায়া যত বড়, এর 10 গুণ বড়, 10 গুণ। ওই রকেট দিবে আপনাকে, ওই রকেট যার গতি হবে দৃষ্টি শক্তি পরিমাণ কতটুকু, যতটুকু তার দৃষ্টি, এক এক কদমে রকেট যাবে এত দ্রুত গতিতে, তারপরও আপনার জান্নাত দেখতে আপনাকে সবচেয়ে ছোট প্লট ঘুরতে 1000 বছর লাগবে। কত? কত বছর? কত? 1000 বছর লাগবে, 1000 বছর। এখন কোন গাছের চোষা খান? কোন গাছের? কাঠের গাছের চোষা, ঠিক না? কিসের গাছ? কিসের গাছ? আরে কাঠের না, কাঠের গাছের চোষা এত মজা। যদি কাঠের গাছের চোষা এত মজা হয়, সোনার গাছের চোষা কত মজা হবে, জবরজুদের গাছের চোষা কত মজা হবে, ইয়াকুতের গাছের চোষা কত মজা হবে। আজকে যদি কাঠের গাছের ল্যাংড়া এত ঘ্রাণ ছড়াইতে পারে, ও মেরে দোস্ত, সোনার গাছের ল্যাংড়া কত বড় ঘ্রাণ ছড়াবে। আমি তো রমজানের 5 দিন আগে আসছি জাজিরাতুল কমর দিকা, এটা আমি পড়ায় জায়গায় বলি, ওই দেশে একটা ফল পাওয়া যায় বেলের মতো, এটাকে যদি কাঁচা খান তাহলে কয়েকভাবে খেতে পারেন, তরকারি খেতে পারেন, এমনি কলার মতো, কাঁচকলার মতো খেতে পারেন, বাইজা খেতে পারেন, আর যখন পাকবে তখন এটাকে যখন খাবেন তো 60টা ঘ্রাণ আছে আর ভিতরে 60টা মজা আছে। কত? 60টা ঘ্রাণ, 60টা মজা। আমি খাইছি আর বইলে আইছি শূন্য বাকি, ওটা আখেরাতে দিবে। আখেরাতেরও প্রত্যেকটা ফলে 70টা ঘ্রাণ হবে, 70টা মজা হবে, 70টা কালার হবে। যেদিকে কলা ঘুরাইবেন ওই দিকে একটা কালার। এমনি পাগল হয়ে সাহায্য, হায় মেরে দোস্ত, হায় মেরে দোস্ত। এই জন্যই বলতেছিলাম দিন কেন প্রয়োজন, কেননা জীবিত থাকতে হলে দিন ছাড়া জীবিত থাকার কোনো বিকল্প রাস্তা নাই, মুর্দা। কিন্তু এখন প্রশ্ন হইল দ্বিতীয়, যদি এটা বুঝে আইসা থাকে যে দিন কেন প্রয়োজন, কেননা দিন ছাড়া আপনি জীবিতও না, আর দিন ছাড়া আপনার আমার কোনো মূল্য নেই, কোনো পরিচয় নেই। সারা দুনিয়া আপনাকে ফুলের মালা পড়াইতে পারে, সারা দুনিয়া, সারা দুনিয়া আপনাকে ফুলের মালা পড়াইতে পারে, সারা দুনিয়া আপনার প্রশংসায় আকাশ চুমু হইতে পারে, কিন্তু দিন যদি আপনার কাছে আমার কাছে না থাকে, মেরে দোস্ত, আল্লাহ আল্লাহ রসুলের সমাজে একটা কুকুরের দাম আছে, আপনার আমার দাম নাই, দিলে বসান এটা। এই জন্যই মেরে দোস্ত আল্লাহ রসুলকে দিন দিয়া পাঠাইছেন। মানুষকে বুঝান যে দিন ছাড়া তাদের কোন সর্দার সে হইতে পারে, সেনাপতি সে হইতে পারে, কৌমপতি সে হইতে পারে, কৌমের সর্দার সে হইতে পারে, দেশপতি সে হইতে পারে, পুরো জগৎপতি সে হইতে পারে, যদি দিন তার কাছে না থাকে তো তার কোনো দাম, কোনো পরিচয়, কোনো মূল্য, সে না জিন্দা, সে হইল মুর্দা, তার কোনো দাম, পরিচয়, পরিচিতি, মূল্য, কোনো স্থান আমাদের কাছে নাই, এই কথা আপনি বুঝান, এই জন্য আপনাকে আমরা দিন দিয়া পাঠাইতেছি। জান আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আপনাকে দিন দিয়া পাঠাইলাম, জান জান আপনাকে দিন দিয়া পাঠাইলাম। আরেকটা কথা আপনাদেরকে বুঝাই, ফাঁকে লম্বা হয়ে যেতেছে, তারপরও বুঝাইতে বাধ্য, বুঝতে বুঝাইতে হবে আমাকে, না আমারও তো কলায় ফান্দা আসবে কেয়ামতের দিন যদি আমি না বুঝাইলাম। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বুঝাইতে চাই, কেননা মেরে দোস্ত শুনেন, শুনেন একটা কথা, খুব কান দিয়া খুব ধ্যানের সাথে শুনেন। আর এই দিনের পরিবেশই আমাদের জন্য নির্বাচিত, সমগ্র সৃষ্টির জন্য, সমগ্র প্রাণীর জন্য, সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ পরিবেশ নির্ধারণ করছেন, স্থান নির্ধারণ করছেন, যে সে ওই পরিবেশে থাকবে, সে ওই স্থানে থাকবে, ওইখানেই সে সুখী, ওইখানেই সে আরামে থাকবে, ওই পরিবেশই তার সুখের পরিবেশ। মেরে দোস্ত, মেরে দোস্ত, মেরে দোস্ত, আমাদের জন্য আল্লাহ দিনের পরিবেশকে নির্ধারণ করছেন, আমাদের জন্য দিনকে আমাদের স্থান বানাইছেন, স্থান। একটু ভালো মতে না বুঝাইলে বুঝবেন না, আমি এখন এটাই বুঝাইতে চাইতেছি, সব জায়গায় একই বয়ান করি, এটাই বুঝাইতে হবে আমার জাতিকে। আজকাল জাতি বসতেছে না, জাতি ভাবতেছে উন্নতি হলেই বুঝি আমার সবকিছু হয়ে যাবে, মাল আসলেই বুঝি সবকিছু হয়ে যাবে, আধিপত্য আসলেই বুঝি সবকিছু হয়ে যাবে। না 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 না, কসম খোদা যে আল্লাহ আপনার আমার উপরে তিনটা এহসান করছে, ওই আল্লাহ চতুর্থ একটা এহসান করছে, আপনার আমার জন্য একটা স্থান নির্ধারণ করছে, আপনার আমার জন্য একটা পরিবেশ নির্ধারণ করছে। যেরকম পাখির জন্য খোলা আকাশ, মাছের জন্য পানি, প্রাণীর জন্য জঙ্গল, প্রত্যেক প্রাণীর জন্য, প্রত্যেক সৃষ্টির জন্য স্থান আর পরিবেশ আল্লাহ নির্ধারণ করছেন, সে তার স্থানে আর পরিবেশে সুখী। মেরে দোস্ত, আমিও আর আপনিও দিনের স্থানে আর দিনের পরিবেশে সুখী। এজন্যই আল্লাহ বলছে ইন্না আল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে পয়দা করছি, আমি আল্লাহ তোমাদের উপরে এহসান করছি, বড় বড় এহসান, যেটা কোন সৃষ্টি এই এহসানের ছোঁয়াও পায় নাই, দুয়াও পায় নাই, বালুও পায় নাই। আরে মেরে দোস্ত, মেরে দোস্ত, মেরে দোস্ত, এই এহসানের ঘ্রাণও পায় নাই, আমি তোমাদেরকে মানুষ বানাইছি সৃষ্টির সেরা, আমি তোমাদেরকে মুসলমান বানাইছি, যেই মুসলমান আমার কাছে সবচেয়ে প্রিয়। আর শোনো 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 শোনো, আমি সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত তোমাদেরকে বানাইছি, আমি তোমাদের জন্য স্থান দিনকে নির্ধারণ করছি, পরিবেশ তোমাদেরকে দিনকে নির্ধারণ করছি, পাখি। এই জন্য তো কবি লেখছেন, কবি একটা সুন্দর ছন্দ লেখছেন, সুন্দর ছন্দ লেখছেন, চুবুল বুলদার কাফাস বাসাদ চমন রায়া দেমি দারাত, মুসাফির হার পূজা বাসাদ ওয়াতন রায়া দেমি দারাত, চুবুল বুলদার কাফাস বাসাদ চমন রায়া দেমি দারাত। বলে প্রবাসী দুনিয়ার যেই কোনো প্রান্তে থাকো, সারা দিন ওর দিলের ভিতরে দেশের ঘন্টা বাজে, ঠিক না? কের ঘন্টা? কের ঘন্টা? হ্যাঁ, আমেরিকায় বইও প্রবাসী, ঠিক না? অস্ট্রেলিয়ায়ও প্রবাসী, সারা দিন কের ঘন্টা বাজে? হ্যাঁ, দেশের বাজে না বাজে না? এখানে কেউ আসিল এরকম যে প্রবাসী আসিল? হ্যাঁ, কের ঘন্টা বাজত দেশে, ঠিক না? হায় কবে দেশে যাব, এই 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 সাদা, আমি 25 তারিখে আসছি গত মাসে রজের দিকা, আসার একদিন আগে 24 তারিখে মক্কায় এক ট্যাক্সিওয়ালার এলে বাইরেছি, তো প্রথমে আমার উর্দুতে জিগেছে, আমিও বইছি ট্যাক্সিতে, জিগেলাম ইন্ডিয়া না পাকিস্তান, আমার বাড়ি বাংলাদেশ, আমি তো উর্দু কসকে লেগে পুরা পুরা বাংলায় কতেলে, বাংলাদেশে কোন জায়গায়, নোয়াখালী, আমি যদি মারছে তাহলে তো আরো হয়েছে। কয় বছর হলো? 25 বছর। কত হ্যাঁ 25 বছর আমি বাড়িতে যান কয় বছর পর পর কয় 2 বছর 3 বছর আমি মাইনা নিলাম 2 বছর করে যান তাহলে তো 25 বছরে 12 বার বাড়িতে গেছেন ঠিক না বাবার বাবার 12 দুগুণে 24 আবার 26 হইলে না 13 বার হইব ঠিক না হ্যাঁ তো 12 বার বাড়িতে গেছেন তাহলে আপনার লাইফের মজা নিলেন কি লাইফের তো কোনো মজাই পান নাই 12 বার গেছেন বাড়ি 25 বছরে 24 মাসই রয়েছেন 2 মাস কইরা তো 25 বছরের মধ্যে আপনার লাইফের তো কোনো মজা নিতে পারেন না ডেলি বিকালে বউ বাচ্চা দেখা বউ বাচ্চার লগে থাকা খাওয়া ঠিক না মা বাবার লগে থাকা আত্মীয় স্বজনের লগে থাকা এটাই তো হলো লাইফের এনজয় ঠিক না তো এই যে চোখ দিয়া পানি পড়তেছে কয় ঠিকই কইছেন আপনি লাইফের কোনো মজা নেই কই কি করব মা বাপ বউ বাচ্চা কেউ বোঝে না খালি খালি চাহিদাই পাঠাইতে থাকে কালকেও আমার মেয়ে ফোন করে বলছে ডিজিটাল কম্পিউটার পাঠাই দিব ডিজিটাল আর ডিজিটাল ক্যালকুলেটর ডিজিটাল ক্যালকুলেটর বলে বাইরেছে একটা কয় চাহিদা পূরণ করবো না দেশে যাব হ্যাঁ তো মেরে দোস্ত কবি খুব সুন্দর লিখছে হয় বুলবুলকে যদি সোনার খাঁচায়ও রাখেন তো বাগানকেই স্মরণ করতে থাকে হয় খোলা বাগান কত মজা উঠতাম খোলা আকাশে উঠতাম কবুতর ছেড়ে দিলে দেখেন ডিগবাজি খায় ঠিক না কেন ডিগবাজি খায় জানেন কেন হয়তো হায় খোলা আকাশ থেকে তুই আমাকে বন্দি খাঁচার থেকে তুই ছাড়ছ ফুর্তিতে ডিগবাজি খাইতে থাকে ফুর্তি এটাই তো আমার পরিবেশ এটাই তো আল্লাহ আমার জন্য নির্ধারণ করছে এইখানেই তো আমার স্বাধীন তুই আমাকে মায়ার জালে আবদ্ধ কেন করলি আর আমাকে খাঁচায় কেন ঢুকাইলি হায় আমি তো ওইখানে ডিগবাজি খাইতে পারি না তুই ছেড়ে দিস তো একটু ডিগবাজি খেয়ে মজা নিয়ে আনি পাখির জন্য খোলা আকাশ মাছের জন্য পানি প্রাণীর জন্য আমা জানা সুন্দরবনের জঙ্গল যত আধুনিক সাফারি পার্ক বানান আর যত টেকনোলজি সম্পূর্ণ আপনি চিড়াখানা বানান সে স্বাধীন না ও দুনিয়ার মানুষ উম্মতে মুহাম্মদী আল্লাহ আমাদের জন্য দিনের স্থানকে নির্ধারণ করছেন আর দিনের পরিবেশ আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করছেন যতদিন তুমি দিনের পরিবেশে থাকবা যতদিন তুমি দিনের স্থানের ভিতরে থাকবা ও তোমার যদি কাপড় গায়ে না থাকে পেটে যদি পাথর না থাকে মাথায় যদি ছাউনিও না থাকে পায়ে যদি জুতোও না থাকে তোমার যদি থাকার মতো ঘরও না থাকে কিন্তু তুমি যদি দিনের স্থানে থাকো আর দিনের পরিবেশে থাকো কসম খোদা তুমি সুখের থাকবা সুখে সুখে থাকবা সুখে আর দিনের পরিবেশ ছাড়বা আর দিনের স্থান ছেড়ে দিবা তারপরে তোমার জীবন থেকে সুখ বেড়ে যাবে কি সুখ বেড়ে যাবে সুখ সুখ থাকবে না সুখ একা একই যাবো জীবন সুখী হবে না পারিবারিক জীবন সুখী হবে না সাংসারিক জীবন সুখী হবে না তোমার গোত্রের জীবন সুখী হবে না সামাজিক জীবন সুখী হবে না আল্লাহর ওয়াদা 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 তোরে আমি নাচায়া ছাড়ব তার কুস কামা ইয়ার কুসুল ওয়াহশিয়ু ফিল বারলিয়া তোরে আমি জঙ্গলের প্রাণীর মতো নাচায়া ছাড়ব নাচায়া তুই নাচবি যেমন আমরা নাচতেছি যদি এটাই দিন যদি পরিবেশ যদি দিনের হইতো আর দিনই যদি আমরা স্থান বানাইতাম তাহলে এইটা আর কোনোদিন দেখতে হইতো না যে ছেলে বাপকে দিনের দুপুরে রোডে ফালায়া জব করে আর মানি টোলা করছে না না করে নাই করছে বেশি বছর তো হয় নাই হ্যাঁ বেশি মাসও তো হয় নাই এই 2014 এর মধ্যেই করছে ঠিক না দিনের দুপুরে পুলিশ লাইনের সামনে চৌরাস্তায় ছেলে বাপকে গুলি করে মারতো না কুমিল্লায় মারছে ভাই 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 গলায় ছুরি চালাইতো না আল্লাহ আমাদের জন্য দিনের পরিবেশ নির্ধারণ করছেন এই জন্যই সাহাবায়ে কেরাম দেখায় গেছেন, হুজুর সাল্লাম বুঝাইছেন, দিনে তোমরা জিন্দা, ইসলামে তোমরা জিন্দা, দিনের স্থান আর পরিবেশে তোমরা সুখী। বিদায় সাহাবায়ে কেরাম বলছেন, পেটে পাথর ঠিক আছে, গায়ে ছিড়া কাপড় ঠিক আছে, পায়ে জুতা নাই ঠিক আছে, মাথা গুচার ঠাঁই নাই ঠিক আছে, চলার মতো কিছু নাই ঠিক আছে, কিন্তু তারপরও আমরা সুখী। কেননা আমরা দিনের পরিবেশে আছি। সুখী না সুখী না? হ্যাঁ সুখী, হ্যাঁ সুখী। ওই সমাজে নারী ভাবে স্বামী পায়ের নিচে জান্নাত, তো পায়ের তারা চুমতে রাজি হয়। ওই সমাজের ছেলে জানে মা বাবার পায়ের নিচে জান্নাত, তো সারা রাত্র মাথার শিওরে দাঁড়ায় থাকতে রাজি হয়। ওই সমাজে জানে বাড়ছে বড় ধন আর কিছু নাই, বিদায় বার জন্য চান দিতে রাজি হয়। ওই সমাজে জানে প্রতিবেশীর থেকে আমার আপন জন আর কেউ নাই, তো প্রতিবেশীর পায়ে কাঁটা বিঁধলে প্রতিবেশী আর কত বেশি উপ করে, আর পাশের প্রতিবেশী এর চেয়ে বেশি ব্যথিত হয়। নিজের ঘরে চুলা জ্বললে প্রতিবেশীর ঘরে না জ্বললে নিজের চুলা ওই ঘরে নিয়ে জ্বালায় দেয়, নিজে পাত্তি নিবায় খায় না, না খায়া প্রতিবেশী আর মেহমানকে খাওয়ায় দেয়, আর আকাশ থেকে কোরআন নামায় নেয়। ঠিক না? নামায় নিছে না টেনে? হ্যাঁ নিছে। মেহমানকে খাওয়ায় না নেয় না? হ্যাঁ নিছে। হ্যাঁ নিজে পিপাসায় মরতেছে কিন্তু আরেকজনকে পান করায় ইতিহাস করে গেছে। ইতিহাস আমার দরকার নেই, আমার বাইরে দাও। সে বলছে আমার বাইরে দাও, ভাই একটাও না, প্রথম দই আপন ভাই, তৃতীয়টার কাছে গেছে ও দুনিয়ার থেকে বিদায়, দ্বিতীয়টার কাছে আসছে ও বিদায়, আপন বাড়ির কাছে আসছে ও বিদায়। পানি মাটিতে আসার দিয়া বলতেছে, হায় পানি পান করলা না, ইতিহাস গড়া গেলা, কেমন পর্যন্ত মানুষকে দেখা গেলা যে দিনের পরিবেশের ভিতরে কি সুখ রাখা আছে। এটার নাম হইল সুখ, এটার নাম সুখ না যে সূর্যের আলো দিয়ে রাস্তায় হাঁটতে পারবে না সব ছিনা যাবে, রাস্তা দিয়ে হাঁটতে পারবে না যান চলে যাবে, রাস্তা দিয়ে হাঁটতে পারবে না ইজ্জত চলে যাবে, রাস্তা দিয়ে হাঁটতে পারবে না সব কিছু ব্যর্জত হয়ে যাবে, এটার নাম সুখ না, এটার নাম লাইফ না, নো লাইফ, এটার নাম সুখ না। কসম খোদার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ আমাদের জন্য দিনের পরিবেশ দিয়েছেন, দিন আমাদের স্থান, এই জন্যই দিন প্রয়োজন, দিন ছাড়া বিকল্প কিছু নাই। এখন এই দিন জিন্দেগিতে আসতে হলে মেরে দোস্ত আল্লাহ রসুল যেরকম দিন নিয়ে আল্লাহ পাঠাইছেন, এরকম আল্লাহ রসুলকে আরেকটা ঘোষণা দিয়ে আল্লাহ পাঠাইছেন, দেখেন আপনাকে দিন দিয়া পাঠাইতেছি, এটার ভিতরে প্রত্যেক ব্যক্তির জীবন রয়ে গেছে, যে এটাকে গ্রহণ করবে সে জীবিত হবে, সে চিরজীবন অমর 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 অমর, সে কোনোদিন মরবে না, চিরজীবন সে চিরজীবিত হবে। কিন্তু আপনার পরে আর মানুষকে জীবন দেওয়ার জন্য নবীদেরকে যে আমি পাঠাইতাম আর নবীদেরকে আমি পাঠাবো না, ও মেরে দোস্ত গাদা বুঝছিল আমরা বুঝি নাই, রাগ হইয়েন না গাদার চেয়েও আমরা অদম। দলিল দিতেছি না আদিস থেকে দলিল, হুজুর ইসলামের কাছে একটা গাদা ছিল ইয়াফুর নাম, ইয়াফুর কি ইয়াফুর ইয়া আইন ফা ওয়াও রা, গাদার নাম ছিল ইয়াফুর, কেন আল্লাহ রসুলের প্রত্যেকটা গাদার নাম আছে আলাদা আলাদা, প্রত্যেকটা উটের নাম আলাদা আলাদা, প্রত্যেকটা তলোয়ারের নাম আলাদা আলাদা, প্রত্যেকটা বকরির নাম আলাদা আলাদা, আল্লাহ নবী যত জিনিস ব্যবহার করছে প্রত্যেকটা নাম আলাদা আলাদা আছে। যেমন ইয়াফুর নাম ছিল, কাজ কি ছিল, সে দূতের কাজ করত, কাউকে ডাকতে হলে কাউকে খবর দিতে হলে ওই গাদাকে আল্লাহ রসুল পাঠাইতেন। তারপরে বলেন গাদা কি আরবি পারত নাকি? না, গাদা আরবদের চেয়ে পিউর আরবি পারত, যেদিন আল্লাহর রসুলের খেদমতে আসে এই গাদা, ওই দিন আল্লাহর রসুলের কাছে এই গাদা আয়েশা পিওর আরবি ভাষায় বলছিল, ইয়া আল্লাহর রসুল, আমি চাই আপনি আমাকে আপনার খেদমতে রাখেন। আল্লাহর রসুল হাক্কা পাক্কা খেয়ে গেছে, গাদা এত সুন্দর আরবি, কারণ কি তোমার আমার খেদমতে রাখবো? আমার পিঠে আজ পর্যন্ত কোনো নবী ছাড়া উঠে নাই, আমার বংশের পিঠে নবীরা উঠছে, আমিও চাই আমার পিঠে নবী উঠুক, নবী ছাড়া যেন কেউ না উঠে। তো আল্লাহ রসুল কয়, এটা তো যুক্তিগত আছে। তো জিজ্ঞেস করছে, তুমি কততম পুরুষ? আমি ষাটতম পুরুষ। কত কত? ষাটতম। আর চল্লিশ হইলে সেঞ্চুরি পুরো হইব, হাফ সেঞ্চুরির উপরে আছে। কিন্তু আল্লাহ রসুল নিয়ে আসছে, সাহাবাও বলছে, ইয়া রসুলাল্লাহ, এত শিক্ষিত গাধা আমরা পালতে পারবো না, আপনিই পালেন, আপনি সাইয়েদুল আম্বিয়া, এত শিক্ষিত গাধা তো আমরা পালা সম্ভব না। তো ওই গাধারে আল্লাহ রসুল সবাইকে ডাকার জন্য হুজুরের সামনে যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর কাছে চলে যান, সবাই সইতে পারছে কিন্তু গাধা সইতে পারে। মদিনার গলিতে চিৎকার বিচার দৌড়াইতেছিল, চিৎকার আর দৌড়, চিৎকার আর দৌড়, চিৎকার আর দৌড়। সামনে যায় একটা কুয়া পাইছে, ওটার ভিতরে ঝাঁপ দিয়া চিরদিনের জন্য কবর বানায় দিছে। আল্লাহ রসুলের পরে আমি জীবিত থেকে কেমনে সইব নিজেকে? গাধা সইতে পারে না। হায় মেরে দোস্ত, হজে যারা গেছেন, হজে হজে গেছেন, জান্নাতুল মুআল্লায় গেছেন, মক্কার কবরস্থানে, তো ঢুকতে ডান দিকে একটা মসজিদ আছে, ডান দিকে ঢুকতে, বাম দিকে হইলো উজুখানা আর পেশাবখানা, গেটে ঢুকা, আর ডান দিকে হইলো একটা মসজিদ, এই মসজিদের নাম হলো মসজিদের সাজারা। আল্লাহ রসুল যখনই এখান দিয়ে যাইতেন, তো এই কাছ আল্লাহ রসুলকে সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন, ও নবীদের সর্বশেষ নবী আপনার উপরে সালাম। গাছও জানতো কিন্তু আজকে উম্মত জানে না, এই জন্য আল্লাহ আল্লাহ রসুলকে মেহান্নত দিয়া পাঠিয়েছেন। শোনো শোনো, দিন যেরকম তোমার জন্য জরুরি, দিনের পরিবেশ যেরকম তোমাদের জন্য জরুরি, দিনের স্থান যেরকম তোমাদের জন্য জরুরি, কিন্তু এই পরিবেশকে টিকা রাখা, এই পরিবেশের ভিতরে টিকা থাকা, আর এই পরিবেশকে টিকা রাখা, এই পরিবেশের ভিতরে টিকা থাকা, আর এই পরিবেশের ভিতরে টিকা থাকা, টিকা রাখা এই পরিবেশকে, এটা তোমাদের উপরে ফরজ। কি কি ফরজ? যদি এই পরিবেশের ভিতরে না টিকলা, আর যদি টিকা না রাখলা, তো তুমি সন্তানের কাছে ওইটা দেখবো যেটা তুমি কোনোদিন স্বপ্ন চিন্তা করো নাই, যেরকম আজকে দেখতেছি। তুমি বাইরের কাছ থেকে ওইটা দেখবা যেটা কোনোদিন তুমি স্বপ্ন ভাবো নাই, যদি টিকা না রাখলা, আর টিকা যদি এটার ভিতরে না থাকলা, বিদায় তোমাদের জন্য ফরজ, ফরজ তোমাদের জন্য এটাকে টিকা রাখা, আর এটা টিকা থাকা। দলিল এটা, এটার দলিল কি? ফরজ দলিল আপনাদেরকে জিন্দা দলিল দিতেছি, জিন্দা। যদি টিকা থাকা, টিকা রাখা ফরজ আর জরুরি না হইতো, তাহলে আবু আইয়ুব কবর ইস্তাম্বুলে বানাইতেন না, বেলাল কবর জায়াত হামেশকে বানাইতো না, তমিমে দাড়ি লিবিয়ায় শুইত না, আবু লুবাবা তিউনিসিয়ায় শুইত না, উকবা বিন নাফে তিউনিসিয়ায় শুইত না, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বছরের বাচ্চাকে দুনিয়ার এক কোণায় নিয়ে বিসর্জন দিত না। কয় বছরের বাচ্চা? কত কয় বছরের? কয় বছরের? 13 বছরের বাচ্চাকে দুনিয়ার কোণায়, ভারত মহাসাগরের শেষ প্রান্ত সাউথ আফ্রিকা, ওই ভারত মহাসাগরের শেষ প্রান্তের দেশ কমরুস, জাজিরাতুল কমার ওই দেশে নিয়ে 13 বছরের ছেলের কবর বানায় দিয়েছে। 13 বছরের ছেলে, 13 বছরের 6 মাস বয়স যখন ওইখানে কবর হয়েছে, আমি চোখে দেখে আসছি রমজানের আগে 1 ঘন্টা ওই কবরের ভিতরে বসেছিলাম আর নিজেকে বুঝাইতেছিলাম। সাথীরা বলতেছিল চলো না চলো না, আমি বলে আমার বসতে দাও, তোমরা যাও আমি চলে যাব। নিজেকে বুঝিয়ে নিয়ে আসছি যে যদি দিনের পরিবেশ ভিতরে থাকা আর এটাকে টিকানো যদি জরুরি না হইতো, প্রয়োজন না হইতো, ফরজ না হইতো, তাহলে উসমান 13 বছরের মুহাম্মদকে এই জাজিরার ভিতরে, এই দ্বীপের ভিতরে, এই সমুদ্রের পারে শুধু একটা পাহাড়, 4টা পাহাড়ে একটা দ্বীপ, এই জাজিরাতুল কমরে কোনোদিন বিসর্জন দিত না। বুঝা গেল এটাকে টিকা রাখা, এটার উপরে টিকা থাকা ফরজে আইন। কেন এটার ভিতরে যদি টিকা না থাকতে পারি, এটা যদি টিকা না রাখতে পারি, তাইলে বেরে দোস্ত জীবনের সুখ বেড়ে যাবে। মাছকে যেরকম পানির থেকে উঠাইলে, ও হো আমরা তো মাছের সমান হইতে পারলাম, মাছের সমান আমরা হইতে পারলাম না। মাছ সবচেয়ে আত্মমর্যাদাশীল মাছ কোনটা চিনেন? কোন তো চিনেন? চিনেন না? কেউ আমার বয়ান শুনলে চিনা থাকবো, চিনেন কি? ইলিশ মাছ সবচেয়ে আত্মমর্যাদাশীল মাছ। পানির টিকা পৃথক করার সাথে সাথে মৃত্যু, ঠিক না? জালে রাইখাতে নরে পানির ভিতরে জিন্দা, কিন্তু যেই পানির টিকা পৃথক করবেন সাথে সাথে জান দিয়া দিব। কিন্তু পানির টিকা পৃথক, আল্লাহ যে পরিবেশ আমার জন্য নির্ধারিত করছে ওটার থেকে যখন আমি পৃথক হয়ে গেছি, তাইলে আমার সুখ উড়া গেছে। যখন আমার সুখই উড়া গেছে তো আমার জানার রেখা লাভ নাই, চান বাড়ি করে দাও, বাড়ি করে দেয়, চান বাড়ি করে দেয়। সবচেয়ে আত্মমর্যাদাশীল বিদায় সাহাবায়ে কেরামও যখনই দিনের পরিবেশের মুখালেফ দাওয়াত আসছে, চাই পুরা দুনিয়া ওটাকে ফাইরা আগুনের ভিতরে ঢুকে আসছে, ঠিক না? আইছে দাওয়াত আইছে না নাই? হায়াত সাহাবায় আছে না নাই? আছে আছে। কি করছে? ফাটছে আর কি করছে? চুলার ভিতরে ঢুকাইছে। যখনই দিনের খারাপ কিছু আসছে, কোন দিনের খারাপ এতটুকু আত্মমর্যাদা ছিল ওটা দিনের বিরুদ্ধে, দিনের খেলাপ, দিন থেকে কিঞ্চিত সরতে হবে এরকম কোন আহ্বান, চাই যত বড় রূপ নিয়ে আসো, যত বড় দাবি নিয়ে আসো, যত বড় কিছু নিয়ে আসো, সাহাবায়ে কেরাম ওটাকে জুতার মাথায় রেখা উড়ে দিয়েছে। বলছে কি? বলে আসছে মৃত্যু ভালো, আসছে আসছে কি আসছে? আরে আমি আপনাদেরকে হাদিস দিয়া বুঝাই, হাদিস দিয়া, হাদিস দিয়া, হাদিস আছে। খালি বলছিল তোরে ছেড়ে দিব, কি করতে দিব? কপালে একটা চুমা দিবি, কপালে কি দিবি? কপালে একটা, কপালে একটা চুমা দিবি। কার কপালে? কাফের বাদশার কপালে। খালি একটা কি করবি? চুমা দিবি। বলে প্রশ্নই ওঠে না, বলে তাহলে মরতে হবে? বলে মরতে রাজি। চুমা দিলে কি হলো? না প্রশ্নই ওঠে না। এই ঠোঁট তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে চুমা দিছে, এই ঠোঁট আবার তোর কপালে লাগে কি করে রে? জান যাইতে পারে কিন্তু তোর কপালে লাগতে পারে না। বলে তাহলে মৃত্যুর জন্য তৈয়ার হয়ে যা। বলে তৈয়ার, মারছে বর্ষা, লাগছে বুকে, বাহির হয়েছে রক্তের ফোয়ারা আর চিৎকার দিতেছে দোস্ত রব্বিল কাবা, তুই বাপছস আমি মরে গেছি, তুই বাপছস আমি নিঃশেষ হয়ে গেছি, তুই বাপছস দুনিয়া ভাবতে পারে আমার মৃত্যু হয়ে গেছে, আমি অসফলতার হাত ধরে ফেলছি, আল্লাহর কসম কাবার কসম আমি সফলতাকে চুমা দিয়া ফেলছি। যে ঠোঁট মুহাম্মদুর রাসূলুল্লাহর কপালে লাগছে ওই ঠোঁট তোর কপালে লাগবে? হইতেই পারে না। এটার নামই আত্মমর্যাদা, এটার নামই, এটাই ফরজ, এটাই জরুরি, এটার ভিতরে থাকা এবং এটাকে টিকানো, এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আসছেন। এই জন্যই সাহাবায়ে কেরামকে বুঝাইছে, এটার ভিতরে যতদিন টিকবা আর এটাকে যতদিন টিকাবা ততদিন তোমরা সুখে থাকবা। সাহাবা সুখে ছিল যতদিন টিকাইছে, যতদিন ছিল সুখে ছিল, যখনই মুসলমান এটাকে ছাড়ছে আর পরিবেশ দিনের তাদের বাহির হয়ে গেছে, তো নিজের ঘরের ভিতরেও সে সুখী না, নিজের ঘরের ভিতরে সে ব্যাচ্ছন্ন, নিজের স্ত্রীর হাতেও সে লাঞ্ছিত, নিজের সন্তানের হাতে সে লাঞ্ছিত, অপদস্থ লাঞ্ছিত, নিজের সমাজে লাঞ্ছিত, নিজের প্রতিবেশীর হাতে লাঞ্ছিত। মেরে দোস্ত, এই জন্যই আমাদের কান্না দাওয়াত তাবলীগ এটাকেই বুঝাইতে চাইতেছে। তুমি যতই কিছু বলো না কেন, যতই কিছু বলো না কেন, তোমার সবচেয়ে বড় ফরজ হলো দিনের পরিবেশের ভিতরে টিকা, আর দিনের পরিবেশকে টিকানো এটা হলো সবচেয়ে বড় ফরজ। এই ফরজকে তোমরা আদায় করবা যতদিন সাহাবায়ে কেরাম আদায় করতেছিল দুনিয়ার কোনায় কোনায় কবর বানায়া। ও মেরে দোস্ত, এটা যদি জরুরি না হইতো, আমি দুইবার দেখছি নাজারি আল্লাহ আরো কতবার দেখায়, উকবা বিন নাফে যেখানে ঘোড়া ডালছিলেন আটলান্টিকের ভিতরে, ডাইনা বলছিলেন আমি যদি জানতাম ওই প্রান্তে কোনো মানুষ আছে তাইলে এই সমুদ্র আমার রাস্তায় বাধা না, অথচ প্লেনে পার হইতে লাগে 8 ঘন্টা। সে বলতেছে এই সমুদ্র আমার রাস্তায় বাধা না, আমি এটার উপর দিয়ে ঘোড়া দৌড়াইতাম আর ওই পারে যায় এই পরিবেশকে বানানোর জন্য আওয়াজ লাগাইতাম। এই পরিবেশ ছাড়া দুনিয়ার কোন মুসলমান সুখী না, এটা আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা। ইন্নাল্লাহ আসতাফা লাকুম আদ-দীন, আমি দিনের পরিবেশ তোমাদের জন্য নির্ধারণ করছি, এটার থেকে কিঞ্চিত তুমি সরে যাবা সুখ তোমার থেকে উড়ে যাবে, আর দিনের পরিবেশের ভিতরে তুমি থাকবা তো তুমি সুখী থাকবে, তুমি বাদশা থাকবে, বাদশা বাদশা। যেরকম সাহাবায়ে কেরাম বাদশা ছিলেন, মেঘ এদের ইশারায় আসে, আরে মেরে দোস্ত অগ্নিগিরি পিছিয়ে যায়, বনের প্রাণী এদের কথা শুনে বাঘের কান ধরে থাপ্পড় মারে, বাঘের পিঠে বসে রাস্তা তালাশ করে, মাটির উপরে টোকা দিয়ে ভূমিকম্প বন্ধ করে, সমুদ্রকে চিঠি ছেঁড়া পানি ছাড়ে, সমুদ্রের উপরে ঘোড়া বনের আনন্দে দৌড়ায়, যেইখান থেকে পানি বাহির হওয়ার না ওইখান থেকে পানি বাহির করে নেয়, যেটা অসম্ভব থেকে সম্ভব করে দেখাইতেছে। বাদশাহ আমরা বাদশাহ, যা চাইব তাই পারবো, যা চাইব তাই পারবো, আবার কইরাও দেখাইতেছে, পুরুষও দেখাইতেছে নারীও দেখাইতেছে। কোরআনের একটা কিসা শুনাই আপনাকে করে, কোরআনে একটা সুরা আছে সুরা মুজাদালা, কি কয় পারে 28 পারে মনে হয়, ঠিক না 28 পারে না, সুরা মুজাদালা। এক মহিলা আসছে আল্লাহ রসুলের কাছে, ওনার স্বামী ওনাকে বলছে তুই আমার মার মতো। তো জাহেলিয়াতের নিয়ম ছিল যে স্ত্রীকে মার মতো বলবে তার 3 তালাক হয়ে যাবে, কয় তালাক। এখন ওই মহিলা আল্লাহ রসুলের কাছে আসছে, বলছে ইয়া রসুলাল্লাহ আমার স্বামী তো আমাকে এই কথা বলেছে, এখন এটা হুকুম কি? তো আল্লাহ রসুল বলে তো 3 তালাক হয়ে গেছে। তো মহিলা কয় আল্লাহ রসুল এই জন্য তো আপনার কাছে আসছে, আমি তো জানি 3 তালাক হয়ে গেছে কিন্তু আপনি কোনো ব্যবস্থা বাড়ি করে দেন, এই জন্য তো আপনার কাছে আসছে। তো আল্লাহ রসুল কয় না এটার কোনো ব্যবস্থা নাই, 3 তালাক হয়ে গেছে। আবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দুয়ারে আসছি এই কারণে, আমি একা থাকতাম কোনো অসুবিধা ছিল না, আমার অনেকগুলো বাচ্চা আছে ওর পক্ষ থেকে, ও যদি আরেকটা বিয়ে করে তো আমার বাচ্চাগুলো মারা পড়বে, আর আমিও যদি ওরে ছেড়ে চলে যাই তো আমার বাচ্চাগুলোকে আমি কেমনে সামলাবো। শুরু করছে ঝগড়া, আল্লাহ রসুল কোনো মতেই মানে না, কয় 3 তালাক হয়ে গেছে গা, কতক্ষণ করে মহিলা রাগ হয়ে গেছে গা, যে ঠিক আছে শোনেন আপনার লোকের কমুন আপনার আল্লাহরে কমুন, এখন আপনারে ক বাদ দিলাম, আপনি তো আমার কথা শুনলেন না, আপনার আল্লাহকে কমুন, এতটুকু বলতে দেরি, জিব্রিল আসতে দেরি হলে পুরা সুরা নিয়ে চলে আসছে, পুরা সুরা কদ সামিয়াল্লাহু কওলাল্লাতি তুজাদিলু আন যাওজিহা ওয়া ইশতাকি ইলাল্লাহ, আল্লাহ সুরা বলছে ওই মহিলার কথা যেই মহিলার কোনো পরিচয় ছিল না, কেউ যা জানতো না, কেউ চিনতো না। ওই মহিলা যখন ঝগড়া শুরু করে দিছে, বলে আল্লাহ শুনা ফেলছে ওই মহিলার ঝগড়া, আর ফয়সালা দিয়া পাঠায় দিছে, ফয়সালা মহিলার পক্ষে। কি ফয়সালা কার পক্ষে? মহিলার পক্ষে। সূরা উঠায় দেখেন, খাওলা খাওলা, সাহাবীর নাম ছিল খাওলা। আগে ছোটবেলা উমরু উমরু কইতো, উনার নাম ছিল কি ছোটবেলা কি? উমরু উমরু, তোর না উমরু উমরু কইতো, আজকে উমর হয়ে গেছে। আমার কোন খবর নেছে মহিলার কথা কি শুনে না পেছন আগে। আমিরুল মুমিনিন ধমক দিছে, চিনস রে চিনস? চিনি তো না। সাপ আকাশের উপর থেকে আল্লাহর কথা শুনছে, যার কথা আল্লাহ শুনে তার কথা উমর শুনবে না, এটা তো হইতেই পারে না। আরে যদি আমার বয়স কেয়ামত পর্যন্ত হয়, আর এই মহিলার বয়সও যদি হয়, আর কেয়ামত পর্যন্ত যদি দাঁড়া করায় রাখে, তা আমি উমরের কথা শুনতে বাধ্য। এটার নাম হলো বাদশা। এটার নাম হলো কি? বাদশা। ওই দিন এই জন্যই জরুরি, এটার ভিতরে টিকা থাকাও জরুরি, এটাকে টিকানো জরুরি। এই জন্যই দুই মেহান্নত, টিকা থাকারও মেহান্নত, টিকানেরও মেহান্নত। এই জন্যই সাহাবায়ে কেরাম দুনিয়ার কোনায় কোনায় চলে গেছেন, কবর গুলা কোনায় কোনায় বানায় দিয়েছেন। আপনারা দেখেন তো না, খালি পড়েন, এই জন্য আপনাকে দুঃখ নাই। আমি তো বহুত দেখছি, আর আল্লাহ হয়তো দেখাবে, এই জন্য আমার দুঃখ বেশি, ব্যথা বেশি। যখন কবরে দাঁড়াই গিয়া তখন মনে হয় যেন কবর এই কথাই বলে যে এই পরিবেশ আর বানানোই জরুরি, চললে গা এই পরিবেশ বানানোই জরুরি, আর কোনো জিনিস জরুরি না, এটাই সবচেয়ে বড় জরুরি। এই জন্য মেরে দোস্ত, দিন ছাড়া আমাদের কোনো হায়াত নাই। আমরা যতই সুঠাম থাকি, যতই সুস্থ থাকি, যতই সুন্দর থাকি, যতই ভালো থাকি, দিন জীবনে না থাকলে আমাদের হায়াত থাকবে না, আমরা মুর্দা থাকতে হবে। আর মুর্দার যেরকম দাম নাই, আমাদেরও কোনো দাম আল্লাহ আল্লাহর রাসূলের কাছে থাকবে না। আর দ্বিতীয়, আল্লাহ দিন আর দিনের পরিবেশ আমাদের জন্য নির্ধারণ করছেন, এটার ভিতরেই সুখ রাখছেন, আর কোথাও সুখ নাই। এই জন্য যদি এই পরিবেশের ভিতরে না থাকি, আর এই পরিবেশ যদি প্রতিষ্ঠিত না করতে পারি, তাইলে উন্নতি আকাশ চুমু হইতে পারে, সমস্ত রাস্তাগুলা সোনার হইতে পারে, বিল্ডিং গুলা রূপার হইতে পারে। কোরআনে আল্লাহ বইলা দিছে, বইলা দিছে, আয়ে তোমাদের বেঈমানির ভয় যদি না থাকতো, তাইলে আমি কাফেরদেরকে রূপা আর সোনা দিয়া বাড়ি বানাইতে দিতাম। দিয়া সোনা রূপা দিয়া বাড়ি বানাইতে দিতাম, ওদের রাস্তাগুলা সোনার বানায় দিতাম, ওদের রাস্তাগুলা রূপার বানায় দিতাম। এই জন্যই মাঝে মাঝে বলি, মেরে দোস্ত, পরিবেশ নাই, পরিবেশ নাই, আমরাও পরিবেশের ভিতরে নাই, পরিবেশও নাই দিনের, আমরাও দিনের পরিবেশের ভিতরে নাই, শুধু নাম রয়ে গেছে। নাম, নামের বরকত আল্লাহ এতটুকু দিছে, সারা বিশ্বে, উন্নত বিশ্বে গলি গলি বৃদ্ধাশ্রম আছে, আলহামদুলিল্লাহ মুসলমান কোন দেশে বৃদ্ধাশ্রম নাই। আছে? দিয়েইবা বাবারে, দিয়েইবা, দিয়েইবা, হ্যাঁ, কি কইবা? দরকার হলে রক্ত বেচা খাওয়ামো, ঠিক না? রিক্সা চালায় খাওয়ামো, কুলিগিরি করে খাওয়ামো, ঠিক না? বাবারে দিয়েইবা, হ্যাঁ, কেউ যদি কয় দিয়ায়, হ্যাঁ, কি করবা? টেঙ্গি মেঙ্গা লইবা, ঠিক না? উত্তাইছিস বেটা, দরকার হলে রিক্সা চালায় খাওয়ামো, বাপেরে দিয়াম, মারে দিয়াম, নামের বরকত, পরিবেশ নাই, তারপরও আলহামদুলিল্লাহ নামের বরকত। দুনিয়ার সবচেয়ে বড় জটিল ব্যাধি এইডস, উন্নত বিশ্বে কয়জন এস সারা আছে এটা গইনা বলা যায়, আর মুসলমান দেশে কয়জনের এস আছে এটা গইনা বলা যায়, ঠিক না? কয়জন আছে বাংলাদেশে? হ্যাঁ, কয়জন আছে? প্রতিবেশী দেশে কয়জন আছে? হ্যাঁ, কয়জন? হ্যাঁ, উন্নত বিশ্বে কয়জন আছে? আরে তোমরা আমার কি শিখাই, আমি তো গুজরাট বলতেছি, ওইখানে গইনা বলা যাবে কয়জনের নাই, আর আমাদের দেশে গইনা বলা যাবে কয়জনের আছে। এটা হলো দিনের বরকত, দিনের শুধু নামের বরকত। আর আমরা যদি মেহান্নত করে পরিবেশ বানাইতে পারি, আর ওই পরিবেশের ভিতরে নিজে ঢুকতে পারি, কসম খোদার কসম, কসম, আমরা ওই দিন দূরে না যেরকম সাহাবা একরাম রহমত নামতে দেখছে, আমরাও চোখে নামতে দেখবো। যেরকম সাহাবা একরাম ফেরেশতা নামতে দেখছে, আমরাও চোখে ফেরেশতা নামতে দেখবো। যেরকম সাহাবা একরাম সাকিনা চোখে দেখছে, কিতাবে আছে, আমরা এরকম সাকিনা চোখে দেখবো। সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের নূর যেরকম চোখে দেখছে, আমরা তাহাজ্জুদের নূর চোখে দেখবো। প্রত্যেকটা জিনিস চোখে দেখায় আল্লাহ নিবে, যদি পরিবেশ বানাইতে পারি। এটাই দাওয়াতে তাবলীগের মেহান্নত, সারা দুনিয়ায় চলতেছে। বাংলাদেশের মেহান্নত না, ইন্ডিয়ার মেহান্নত না, পাকিস্তানের মেহান্নত না, সারা দুনিয়ার এরকম কোন দ্বীপ নাই, ছোট থেকে ছোট দ্বীপ যেইখানে তাবলীগ না পড়ছে, এরকম কোন দেশ নাই যেইখানে তাবলীগ না ঢুকছে, এরকম কোন এয়ারপোর্ট দুনিয়াতে নাই যেইখানে তাবলীগওয়ালা পাও না রাখছে। যেখানে না ঢুকছে, শুধু তিন দেশের মেহান্নত না, এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মেহান্নত, খাতমুন নবুওয়াতের মেহান্নত, খাতমে নবুওয়াতের মেহান্নত, যেটার উপরে উঠবে আর এই পরিবেশ বানানোর পিছনে লাগবে, আর এই পরিবেশকে তৈরি করবে। আল্লাহ দুনিয়াতেও বাদশাহ বানাবে, মরার পরে তো বাদশাহ, এটা আল্লাহর ওয়াদাই আছে, ওয়াদাই আছে। এই জন্য কথা শেষ, মেরে দোস্ত, মেরে দোস্ত, মেরে দোস্ত, যদি বুঝে আইসা থাকে, যদি বুঝা আইসা থাকে, কয় মসজিদের জোর এইখানে, কয়টা কয়টা? হ্যাঁ, তেরো মসজিদ। সবল কয়টা? হ্যাঁ, দশ মসজিদ বলে সবল কয়টা? দশটা, ঠিক না? তাইলে মেরে দোস্ত, দুনিয়ার কোনায় কোনায় পর্যন্ত এই পরিবেশের আওয়াজ লাগানোর জন্য আপনারা চিন্তা করতে পারবেন না, একটা দ্বীপ আছে মাদাগাস্কারের নসিবে, দ্বীপটার নাম হলো নসিবে। আসলে ওই দ্বীপ না গেলে আপনি নসিব বুঝবেন না, যে আপনার নসিব কেমনে খুলছে। ওই দ্বীপ যদি না দেখেন তো আপনার নসিব বুঝবেন না, যে নসিব কেমনে ফাইটা গেছে, খুলছে। এত সুন্দর দ্বীপ, সমুদ্রের ভিতরে, ভারত মহাসাগরের ভিতরে। এই তো আমরা রমজানের আগে ওইখানে ইস্তেমা করে আসলাম, এত সুন্দর দ্বীপ, সমুদ্রের ভিতরে আল্লাহ বাড়া রাখছে। সারা দুনিয়া ওইখানে ঘুরতে আসে, সারা দুনিয়া, পুরো ইউরোপ, সারা বৎসর ওইখানে। যেরকম আমাদের শীতকালীন পাখি ঝাঁকে ঝাঁকে এসে পড়ে, সারাটা বৎসর ইউরোপ ওইখানে এরকম ঝাঁকে ঝাঁকে পড়ে। আল্লাহর মেহরবানি, ওইখানে তাবলীগ ঢুকার কারণে, ইস্তেমা হওয়ার কারণে যত ইউরোপিয়ান পাখি ওইখানে আসে, প্রত্যেক মাসে দুই চার বিশটা, একশোটা মুসলমান হইয়া ফিরে। তাবলীগের কামের কারণে মাশা আল্লাহ প্রতি মাসে দশটা, বিশটা, পঁচিশটা, পঞ্চাশটা, কোনো কোনো মাসে একশোটা বেশি যাকে যাকে মুসলমান দিতেছে, আইসে ঘুরতে, কিয়া জিতেছে মুসলমান, ফিরতেছে মুসলমান। আমি নিজে গিয়েছি রমজানের আগে, ইস্তেমা ছিল, যাকে যাকে আমাদেরকে আমাদেরকে রাহবরি করে নিয়ে গেছে, নব মুসলিম, সাদা চামড়া। জিজ্ঞেস করলাম কেমনে মুসলমান হইলি, কৌরা এখানে পড়ছিলাম, কেমনে জানি মুসলমান হয়ে গেছে। এখন কপাস, এখন আর কি হয়ে গেছি, এখন আর কি। তো আমি জিজ্ঞেস করলাম কিরম মনে হয়, কি এতদিন জাহান্নামে আছিলাম এখন জান্নাতে আছি, এতদিন কি ছিলাম জাহান্নামে। এই জন্য এক মস্তুরাতের জামাত আসছিল বাংলাদেশে, ফ্রান্সিসি মহিলা, ওই মহিলাকেও আমি চিনি, ওর স্বামীকেও আমি চিনি। ওর স্বামী 10 বছর আগে মুসলমান হয়েছে, মহিলা 10 বছর পরে মুসলমান হয়েছে, ও আসছিল বাংলাদেশে। এই আমাদের শেখুর বাগিচায় ওর জামাতে মস্তুরাতে কয়েন ছিল অনেক বছর আগে, হাজিজা রহমতুল্লাহ যখন জিন্দা ছিল। আমাদের মহিলারা ফ্রান্সিসি মহিলার কয়েন শোনার জন্য একবারে অলঙ্কার সাইজা টাইজা মেকআপ মুকআপ পুরা যখন গেছে, ওই মহিলার রেখা প্রথম তার কয়েনে কলি ছিল, প্রথম শব্দ ছিল যে জীবনকে আমরা দুটো করে রাখছি, তোমাদের দেশে এসে দেখতেছি ওই জীবনকে তোমরা চিন্তা দিয়ে রাখতে পারো। আমরা তো এই জিন্দগিকে ধুকু দিয়ে চলে আসছি, এই জিন্দগিতে তো সুখ পাই না আমরা, কইরা সুখ তো ইসলামের পরিবেশের ভিতরে রাখছি, দিনের পরিবেশের ভিতরে দিন দিন। এই জন্য আমি বলে থাকি দিনের পরিবেশের ভিতরে আত্মীয়তা সম্পর্ক যতটুকু মর্যাদা আজকেও আছে, উন্নত বিশ্বে আত্মীয় মর্যাদার কোনো মূল্যায়ন তো দূরের কথা, আত্মীয়তা মর্যাদা পুলিশ শর্ট হয়ে গেছে, খান খান হয়ে গেছে, বাকি অথই চলে দাখল হয়ে গেছে। এই জন্য স্ত্রী আর স্বামী এক বলে লেখায়, স্ত্রী স্ত্রীর বিরুদ্ধে, স্বামী স্বামীর বিরুদ্ধে। 18 বছরের সন্তান পুরা যায় বাপ রোজে করে মরে থাকে, ওর কোনো খবরই থাকে না। আর আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখনো পুরা বাপকে ছেলে কান্দে করে দৌড়ে হাসপাতাল নিয়ে যায়। ইসলামের বরকত, যেদিন মেহনত করব আর পরিবেশ তৈরি হবে ওই দিন দেখবে জান্নাত দুনিয়ার জান্নাত। এটি আল্লাহ রাসূল একটা হাদিসের ভিতরে বলছে, যদি মেহনত করে পরিবেশ বানাইতে পারো তাইলে জান দুনিয়ার দুনিয়ার প্যাটের চেয়ে উত্তম। যদি কথা বুঝে এসে থাকে তাহলে প্রথম দেশ কিন্তু আমি করব 10 মসজিদ থেকে আমি 10টা বিদেশের জামাত চাই, যাদের কাওয়ায়েত পুরা আছে বলেন এক এক মসজিদের নাম বলেন। আজকে আপনি প্রথমে জিন্দাবাদ কোন মসজিদ, কে কে প্রেয়ার আছেন বিদেশের জন্য বলেন। দাঁড়ান, বিদেশ দুনিয়ার কোনায় কোনায় যাবো ইনশাআল্লাহ। আরে যান না, ঘুরেন না, এখনো বাংলাদেশের জন্য সুযোগ আছে, এখনো বাংলা পাসপোর্টের ভ্যালু আছে, সারা দুনিয়ার ভিসা পাওয়া যায়। আর কোন দেশের পাসপোর্টের এত ভ্যালু নাই যে সারা দুনিয়ার ভিসা পাবে। নাম লিখেন না, নাম লিখেন না, দাঁড়া ধরো 1 2 3 4 5 জিন্দাবাদ, হ্যাঁ 6 জিন্দাবাদ, জিন্দাবাদ, হ্যাঁ 6, হ্যাঁ জিন্দাবাদ। ওলামা ওলামা ওলামা, আপনাদের আলেম কই, আলেম আলেম কই, আলেম আলেম কই, আলেম আলেম বলেন, আলেম বলেন, আলেম। আপনারা দোতলায় চলে যান, দোতলায় যান, চলতে শুরু হোক এখন থেকে কদম লাগান, দোতলায় চলে যান, তাস্কিন ওয়ালারা দোতলায় নিয়ে বসে দেবে, যান দোতলায় চলে যান। ভাই কেউ কি না করি একদম বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বড় কষ্ট করে আসছি, কিন্তু এটা মনে করেন না হাতি গাছের টায়ার করছি, না না না, আমি আসল করে গেছি, বড় দৌড়ে আসছি, গান জট ভাঙিয়ে আসছি, হাত পর সব ভাঙা এমন বলতেছি। কেউ উঠে না করি, দ্বিতীয় মসজিদ পটুয়ালি, পটুয়ালি গ্রামে মসজিদ, দাঁড়ান তো বাকি বাজার, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না
সাতজন, হ্যাঁ
ফিল আপ করে বলা।
আরো কাফি বাজার আপনারাও দুটোলায় কেনা যান তাহলে দুটোলায় বলতে বলতে যান যে আল্লাহ চলতে শুরু করলাম তুমি শেষ পর্যন্ত পৌঁছায় দিও তারপরে নূরে মোহাম্মদী কি বলে দাঁড়ান আরো দাঁড়ান আরো দাঁড়ান আরো দাঁড়ান আরো
ধন্যবাদ
আরো আরো আরো